you to sleep?
Tumhi luka? Ani theek hai tum ke khuje baba.
Good.com with Russell.
Welcome back. আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে ভূত.কম এ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালোর দলে আছি। ঘড়িতে সময় রাত 11:59 এখনো পর্যন্ত শুক্রবার। আমরা গতকাল বেইলি রোডে মৃত্যুর মিছিল দেখেছি। আমরা দেখেছি একের পর এক কিভাবে ছড়ে যায় তাজা প্রাণ। আমি যতবার সেই স্বজনদের মুখগুলো দেখছিলাম, যতবার সেই মৃত্যুর পথযাত্রীদের দেখছিলাম, ততবার ভীষণ কষ্ট হচ্ছিল। আমার মনে হচ্ছিল এ আমারই স্বজন, আমার খুব কাছের একজন মানুষ। কারণ আমরা বেইলি রোড এমন একটা জায়গা যে জায়গাটাতে বহুবার আমাকে যেতে হয়েছে এবং আমরা রেগুলারই যাই বেইলি রোড, বেইলি রোডে নাটকপাড়া, বেইলি রোডেই ঢাকা শহরের সব, মানে প্রথম দিকে একটা ক্রেজ ছিল এরকম যে ফাস্ট ফুড মানেই হচ্ছে বেইলি রোড, এরকম টাইপের একটা ব্যাপার ছিল। রাস্তার ধারের ফুচকা, চটপটি, নাটক দেখে গভীর রাতে বাড়ি ফেরা, এই সমস্ত ব্যাপারগুলোর সাথে খুব বেশি পরিচিত ছিলাম অনেক ছোট থেকেই। যখন আসলে একটা এইরকম মর্মান্তিক ঘটনা ঘটল সেই রাস্তায়, তখন আমার কাছে খুব অদ্ভুত রকমের কষ্ট হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে এই মানুষগুলোর চলে যাবার কথা ছিল না। এক একটা পরিবারের জন্য এটা একটা বিশাল ক্ষতি, যে ক্ষতি পূরণের না, এটা দেশের জন্য ক্ষতি। যে মানুষগুলো ওইখানে মারা গিয়েছেন তারা কোনো না কোনোভাবে পৃথিবীর সাথে, আমাদের দেশের সাথে যুক্ত, এবং তারা কোনো না কোনোভাবে আমাদের কল্যাণের জন্যই এই পৃথিবীতে হয়তো এসেছিলেন। তারা চলে গেছেন, তাদের আত্মার শান্তি কামনা করছি। আসলে আজকে একবার মনে করেছিলাম যে শোক শুরু করে কি কথা বলবো, আজকে তো বলার মতন কোনো কথা নাই। কিন্তু এই যে একের পর এক আমরা যে অগ্নিকাণ্ড ঘটতে দেখছি, একের পর এক আমরা দেখছি যে এরকম মানুষ হারিয়ে যাচ্ছে। এর আগে পুরান ঢাকায়, সম্ভবত জায়গাটার নাম চুরিহাটা বোধ হয়, সেইখানে একটা কাহিনী ঘটল। বনানীতে আমার চোখের সামনে একটা কাহিনী ঘটল এবং আমি সেই ধোঁয়াও দেখতে পাচ্ছিলাম, এরকম একটা অবস্থা। আমি আমার বাস, আমাদের আপনারা জানেন রেডি ফুর্তির অফিস আর বনানীর সেই জায়গাটা খুব কাছাকাছি হওয়ায় আমরা দেখতে পাচ্ছিলাম সবকিছু। খুব খারাপ লেগেছিল ওই দিনও। এবং তারপরে চুরিহাটটা যদি কথাটা বলি, তাহলে সেটা হচ্ছে যে আমাদের খুব কাছের কিছু মানুষও ওই সময় জাস্ট পথচারী হিসেবে যাওয়ার সময় ওই দিন সেই আগুনের কবলে পড়েছিলেন এবং আর ফিরে আসেননি, চলে গেছেন না ফেরার দেশে। একের পর এক এই ঘটনাগুলো ঘটছে, যারা আমাদের জীবনের পরোয়া করে না, যারা অসাবধানতার কারণে অন্যের ক্ষতি ডেকে নিয়ে আসে, তাদের কথা আমরা বাদ দিচ্ছি। তাদেরকে নিয়ে আলোচনা করে সময় নষ্ট করার মতন সময় আপনার বা আমার, আমাদের কারোরই নেই। কিন্তু আমরা তো আমাদের জীবনের পরোয়া করি, সুতরাং আমরা কি আর একটু সচেতন হতে পারি না? আমরা কি যে জায়গাগুলো আসলে এরকম, মানে দেখেন যে কোনো সময় যে কোনো জায়গাতেই এরকম ভয়ঙ্কর কোনো কিছু ঘটে যেতে পারে, সুতরাং উচিত হচ্ছে এই জায়গাগুলোকে এড়িয়ে চলা। আমি একেবারেই জ্ঞান দেওয়ার চেষ্টা করছি না, আমি জানি যে আমার চাইতেও ভালো আপনি আপনার নিজের ভালো বোঝেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে যখনই কেউ হারিয়ে যায় তখন ভীষণ কষ্ট হয়। সেই কষ্টের জায়গা থেকেই কথাগুলো বললাম, তাদের যে পরিবার সেই পরিবারের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করছি, খুব নিয়ম রক্ষার্থেই হয়তো তার চাইতে বেশি কিছু করছি ভেতরে ভেতরে। আমি চাই না যে আর এরকম কোনো ঘটনা ঘটুক, আমরা আসলে কেউই চাই না। আসুন আমরা সৃষ্টিকর্তার কাছে তাদের জন্য প্রার্থনা করি, তারা যেন ওপারে গিয়ে অন্তত ভালো থাকেন। এবং আমাদের এই বেলি রোডের এই কাহিনী যেন আর পুনরাবৃত্তি না হয়, এটাই আমার সবার কাছে চাওয়া, এটাই আমার আশা, এটাই আমার সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা। আমরা আজকের এপিসোড শুরু করব। আজকের এপিসোডে খুব চমৎকার কিছু ঘটনা আছে বলেই আমি মনে করি, এবং আজকের এপিসোডটিতে বেশ কিছু ইমেল রয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের মানে কি বলবো যে গ্রুপেই শেয়ার করলেন যে রাজধানীর ওয়ারিতে একটা রেস্টুরেন্টে আগুন লেগেছে। এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন আগুন, আমার ধারণা প্রতিদিনই লাগে, আগুন প্রতিদিনই লাগে, কোথাও না কোথাও এরকম অগ্নি দুর্ঘটনা ঘটে। আমরা যখন কোন একটা নিউজ যখন আমরা বড় করে দেখি, তখন সাথে সাথে আমরা এই খুব সোচ্চার হয়ে যাই, যখন দেখবেন যে আগুন লেগেছে কোথাও, তখন দেখবেন যে একাধারে আগুনের নিউজই আসছে। আসলে তখন আমরা জানতে পারি, কারণ সবাই মনে করেন যে এই নিউজটা খুব চালু একটা নিউজ। হ্যাঁ, তো এই এই ব্যাপারগুলো আমার কাছে কেন যেন ভালো লাগে না, আমি একদম আমার যেটা চিন্তাধারা সেই জায়গা থেকে বলছি, সত্য মিথ্যা জানি না। কিন্তু আমরা আসলে করছিটা কি? এই যে আগুনের কথা জানাচ্ছি, এই যে শেয়ার দিচ্ছি, এই যে পোস্ট দিচ্ছি ফেসবুকে, দায়িত্ব শেষ। আমার মনে হয় যে মানুষ নিজে যদি সচেতন না হয়, অন্যকে যদি সচেতন করতে না পারে, তাহলে আসলে কোনো লাভ নেই। সুতরাং আমাদের দায়িত্বের মধ্যেও এটা পড়ে আসলে। আর আমরা যারা এই সমস্ত পেশার সাথে যুক্ত, যারা হচ্ছে ব্যবসা করি বা যারা হচ্ছে কি বলবো যে এই ধরনের প্রতিষ্ঠান চালাই, তাদেরকেও আমি অনুরোধ করব একটু একটু সচেতন হওয়ার জন্য। দেখুন, সত্যি কথা বলতে কালকে তো শুধুমাত্র গেস্টরা মারা যায়নি, যারা ওখানে কর্মরত তারাও তো মারা গেছেন। সো এটা খুব কষ্টের একটা ব্যাপার। যাই হোক, আমরা শোয়ের প্রসঙ্গে ফিরে আসি, না হলে সবাই হয়তো আমাকে গালাগালি করবেন, কারণ আমার একটা বদনাম আছে, আমি কথা বলা খুব কমিয়ে দিয়েছি, মেসেজ তো পড়িই না। তারপরেও আমি দেখি যে মাঝে মাঝেই আমাদের ইউটিউব চ্যানেলে বিশেষ করে আমি দেখি যে অনেকেই বলেন যে আপনারা প্রচুর কথা বলেন, প্রচুর কথা বলেন। তো এখন প্রচুর কথা যদি না বলি তাহলে আবার ভালো লাগে না, কারণ এই একটা মাত্র মাধ্যম আপনাদের সাথে যোগাযোগের। যাই হোক, আজকের যে প্রথম ঘটনাটা, সেই ঘটনাটার নাম হচ্ছে সেই ঠান্ডা হাত। এবং এর পরে আমরা একটি স্কুলের ঘটনা শুনব। অনেক ধরনের স্কুলের ঘটনা কিন্তু আমরা এর আগে শুনেছি, তো এই স্কুলটাতেও কোনো একটা জায়গায় যাওয়া নিষেধ, সেটা আমরা শুনব। একটা ভূতুড়ে খালের ঘটনা আমরা শুনব, এবং একটা শিমুল গাছের ঘটনা শুনব, যে শিমুল গাছে একটা প্রাণী বা কিছু একটা যার পুরো শরীর ভর্তি চোখ, এরকম একটা ঘটনা শুনব। রৌমারির একটা ঘটনা শুনব, এটা খুবই অদ্ভুত একটা ঘটনা, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন রৌমারির এই ঘটনাটা। এটা তন্ত্রবিদ্যা নিয়ে, এবং এটা একটা অডিও ক্লিপ, কিন্তু খুব 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 চমৎকার। এবং আমার কাছে মনে হয় যে অশরীরী একটা ঘটনা রয়েছে, রোমারি অশরীরী এটাও একটা আছে, কবরস্থানের একটা ঘটনা রয়েছে, এবং একটা চমৎকার আর একটা অডিও ক্লিপ আমরা শোনাবো আপনাদেরকে। সবকিছু মিলিয়ে আজকের এপিসোডটি আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি আপনারা সাথে থাকেন প্রথম থেকে শেষ পর্যন্ত, খুব খুশি হব। চলুন আমরা কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাই। আশা করছি আমাদের আজকের ঘটনাগুলো আপনাদের ভালো লাগবে, নিরাশ হবেন না আপনারা। আনুষ্ঠানিকভাবে শুরু করছি আমাদের ভূত.com। স্বাধীনতার মাস মার্চ, ২৫শে মার্চের সেই ভয়াল কালরাত্রির পরে ২৬শে মার্চ রুখে দাঁড়ায় বাঙালি। আজও শ্রদ্ধাভরে স্মরণ করছি প্রতিটি মুক্তিযোদ্ধাকে, আজও শ্রদ্ধাভরে স্মরণ করছি স্বাধীনতাকামী প্রতিটি মানুষকে। আর
এই স্বাধীনতার মাসে আপনাদের সবাইকে যেমন স্বাগত জানাই, তেমনি স্বাগত জানাই ভূত ডট কম এর আরো একটি নতুন এপিসোডে। আজকে 214তম এপিসোড এবং বসন্তের এই সুন্দর সময় আশা করছি যে আপনাদের কাছে আজকের এপিসোডটি অনেক বেশি ভালো লাগবে, আপনারা অনেক বেশি আনন্দ নিয়ে উপভোগ করবেন আমাদের আজকের এপিসোড। আমরা কিছুক্ষণের মধ্যে এপিসোড শুরু করব, তার আগে বলি যে রমজান মাসও শুরু হয়ে যাচ্ছে। রমজান মাস মানেই হচ্ছে ঈদ এবং সিয়াম সাধনা, দুটো একসাথে, কারণ সিয়াম সাধনার সাথে সাথে আমাদের মনের ভেতরে ঈদের একটা আনন্দ কিন্তু কাজ করে। এই আনন্দটা খুব অদ্ভুত, এই আনন্দ হচ্ছে আপন জনের কাছে ছুটে যাওয়া, আপন জনের কাছে ফিরে যাওয়া, সবাই মিলে একসাথে ঈদের খুশি ভাগ করে নেওয়া। আর রমজান মাসেও আমরা চেষ্টা করি আমাদের সবচাইতে, আমাদের ভেতরে সবচাইতে যে ভালো মানুষটি, সেই মানুষটির চর্চা করতে। সেই চর্চা সারা বছর অব্যাহত থাক, আমি সেটাই চাইব। এবং আপনারা সবাই আমাদেরকে ঘটনা পাঠান ঈদের স্পেশাল এপিসোডের জন্য। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে rasel.bhoot.com@gmail.com। এখানে আপনারা ঘটনা পাঠাবেন এবং আমাদের ইচ্ছা আছে ঈদে দারুণ কিছু এপিসোড উপহার দেওয়ার। কথা না বাড়িয়ে আজকে সরাসরি ঘটনায় চলে যাব এবং আজকেও আমরা ইমেল দিয়েই শুরু করব। আমাদের ইমেল অ্যাড্রেসটি নিশ্চয়ই আপনারা মনে রেখেছেন এবং মনে রাখবেন, আর যদি মনে না থাকে তাহলে লিখে রাখবেন, কারণ ঘটনা পাওয়াটা সবচাইতে বেশি জরুরি। যদি ঘটনা না আসে তাহলে bhoot.com বন্ধ হয়ে যাবে, আর bhoot.com কবেই বন্ধ হয়ে যেত যদি আপনারা ঘটনা না পাঠাতেন। কথা না বাড়িয়ে ঘটনা যাচ্ছি। প্রথম ঘটনাটি লাজিম ইয়াসির সিয়াদের এবং আমি খুব পছন্দ করি তার ঘটনা। আজকে একটা ঘটনা পড়ে শোনাচ্ছি তার। মানুষ অনেক সময় নিজেদের অজান্তেই জিন জাতির দ্বারা হয়রানির শিকার হয়। মানুষের কোনো ভুল না থাকা সত্ত্বেও কিছু খারাপ প্রজাতির জিন মানুষকে হয়রানি করে। আজকের এই ঘটনাটি ঠিক এমনই এক বিষয় নিয়ে। একজন মেয়ে তার কোনো ভুল না থাকা সত্ত্বেও কিছু জিন তাকে পজেস করে, কিন্তু কেন, এর পেছনে সেই জিনগুলোর কি উদ্দেশ্য? আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং আমাদের প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন আছেন আপনারা? প্রিয় শ্রোতা বন্ধুরা এবং প্রিয় রাসেল ভাই, আশা করি আল্লাহ তালার অশেষ সহমতে সকলেই ভালো আছেন। আমি লাজিম ইয়াসার জিয়াদ আজ আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে ছোট একটি ঘটনা নিয়ে। ঘটনা শুরু করার আগে আমি ভাইয়ার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার লেখায় অনিচ্ছাকৃত ভুলের জন্য। এই ঘটনাটি আমি সংগ্রহ করেছি ভূত FM এবং ভূত .com এর একজন নিয়মিত লিসনার মোহাম্মদ রুবেল হৃদয় ভাইয়ার কাছ থেকে। তো চলুন প্রিয় লিসেনার্স, কথা না বাড়িয়ে সরাসরি চলে যাওয়া যাক ঘটনার গহীনে। বলছেন রুবেল ভাইয়া, আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি মোহাম্মদ রুবেল হৃদয় বলছি দিনাজপুর সদর থেকে। ঘটনা শুরুর আগে আমি প্রিয় রাসেল ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এতগুলো বছর যাবৎ আমাদের এভাবে ভৌতিক আনন্দ উপহার দেবার জন্য, আলহামদুলিল্লাহ। প্রিয় শ্রোতা বন্ধুরা, চলে যাওয়া যাক মূল ঘটনায়। আমার বাবারা মোট চার ভাই। ঘটনার সূত্রপাত ঘটে আজ থেকে 10 বছর আগে। এশার আজানের আগে আগে আমার মেজো চাচার বাসায় হঠাৎ একটি কুকুর প্রবেশ করে। কুকুরটি বাসার উঠোনে প্রবেশ করেই সোজা গোয়াল ঘরে ঢুকে পড়ে এবং গরুর খাবার নষ্ট করতে শুরু করে। এমন সময় গোয়াল ঘরে গরুদের শব্দ পেয়ে চাচা এবং আমি আমাদের ঘরের থেকে বেরিয়ে আসি এবং এসব দৃশ্য দেখতে পাই। এটা দেখা মাত্রই চাচা দৌড়ে গোয়াল ঘরের দিকে যান। এমন সময় সেই কুকুরটি দৌড়ে গোয়াল ঘরের দরজার ওখানে চলে আসে, সাথে সাথে চাচা দরজা চাপিয়ে ফেলেন। এভাবে কুকুরটা বেরিয়ে আসলে হয়তো কাউকে কামড় দিতে পারে। এমতো অবস্থায় দরজার ফাঁকে কুকুরটার মাথা আটকে যায় এবং হঠাৎ এক নিমিষেই কুকুরটা সেখানে আঘাত পেয়ে মরে যায়। কি আর করা, এরপর আমার চাচা কুকুরটার মরদেহ নিয়ে বের হন। আমাদের গ্রামের পশ্চিম দিকে একটি জঙ্গল আছে, ওইদিকে ফেলে দিতে যাবেন এই উদ্দেশ্যে। এমন সময় আমার ছোট চাচার বড় মেয়ে রুমি আমার মেজো চাচার সাথে যাওয়ার জন্য জেদ ধরে, কিন্তু চাচা তো ওকে কোনোভাবেই সাথে নেবে না। এভাবে এক সময় রুমি কান্না শুরু করে, চাচা আর উপায় না পেয়ে ওকে সাথে নিয়ে যান। এরপর তারা কুকুরটির মরদেহ ফেলে দিয়ে স্বাভাবিকভাবেই কোনো সমস্যা ছাড়াই বাসায় চলে আসেন। খুব স্বাভাবিকভাবেই এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটির ইতি ঘটে সেই রাতে। তবে ইতি ঘটলেও পরদিন আবার তার সূত্রপাত হয় ভয়ানক এক অনাকাঙ্ক্ষিত ঘটনার মধ্য দিয়ে। পরদিন রুমির প্রচণ্ড জ্বর আসে, সেদিন এশার নামাজের পরে আমার ছোট কাকির চিৎকারে বাসা থেকে সবাই বেরিয়ে আসে। কি হয়েছে জিজ্ঞেস করতে কাকি বলে ওঠেন, রুমি হঠাৎ করে খুব অস্বাভাবিক আচরণ শুরু করেছে, ও শুধু দৌড়ে ঘর থেকে বেরিয়ে যেতে চাচ্ছে আর শুধু বলছে আমার বাসস্থান এখানে না, আমি এখানে থাকবো না, আমাকে জঙ্গলে যেতে হবে, ওরা আমাকে ডাকছে, ওরা আমাকে নিয়ে যেতে এসেছে। আমি রুমিকে আটকাতে না পেরে চিৎকার দিয়েছি এবং রুমিকে ঘরে আটকে রেখে বাইরে এসেছি। কাকির মুখে এসব কথা শুনে চাচা এবং আমি দৌড়ে রুমির ঘরে চলে যাই। দরজা খুলতেই রুমি দৌড়ে বেরিয়ে যেতে শুরু করে, আমি এবং চাচা মিলে ওকে পেছন থেকে ধরে ফেলি, কিন্তু কোনোভাবেই ওকে ধরে রাখতে পারছিলাম না আমরা। 12-13 বছরের বাচ্চা গায়ে এমন অস্বাভাবিক শক্তি দেখে আমরা সবাই বুঝে যাই অনেক খারাপ কিছু একটা হচ্ছে রুমির সাথে। এরপর কোন রকমে রুমিকে আমরা ঘরে নিয়ে যাই এবং খাটের সাথে বেঁধে রাখি। এমন সময় রুমি হঠাৎ করেই অজ্ঞান হয়ে যায়। রুমির এমন আচরণ দেখে আমি সাথে সাথেই আমাদের পাশের বাসার একজন দাদু, ওনার নাম হচ্ছে নেফাতুল্লাহ শাহ, তাকে ডেকে নিয়ে আসি। তিনি ভালো ঝাড়ফুঁক এবং রুকাইয়ার কাজ জানতেন। নেফাতুল্লাহ দাদুকে নিয়ে আমি রুমির ঘরে প্রবেশ করতেই রুমির জ্ঞান ফিরে আসে। দাদুকে দেখে রুমি তাচ্ছিল্যের হাসি হাসতে শুরু করে এবং ভারী গলায় বলতে শুরু করে,
তোরা ওকে নিয়ে এসেছিস, ও আমাদের কি করবে, যা যা ভালো কোনো হুজুর কবির আজ ডেকে নিয়ে আয়, ওকে দেখতেও তো আমার অনেক ঘৃণা করছে, এই মেয়ে থেকে ও আমাদের ছাড়িয়ে নিতে পারবে না, যা তুই চলে যা এখান থেকে, যেটা পারবি না শুধু শুধু সেটা নিয়ে জড়িয়ে নিজের আর নিজের পরিবারের ক্ষতি ডেকে আনিস না।
দাদু রুমির মুখে এসব কথা শুনে রুমির কাছে যান এবং রুমির বাম হাতের কনিষ্ঠ আঙুল চেপে ধরেন এবং বিভিন্ন দোয়া পড়ে রুমির কানের কাছে ফুঁ দিতে শুরু করেন। রুমি ছটফট করতে শুরু করে। এভাবে কিছুক্ষণের মধ্যে রুমি আবার জ্ঞান হারায়, কিন্তু তখনও দাদু দোয়া পড়া থামাননি। কিছুক্ষণ পর রুমির শরীরে ভয়ঙ্কর কম্পন শুরু হয় এবং রুমির জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরতেই দাদু রুমিকে উদ্দেশ্য করে বলেন,
তোরা কতজন, এই মেয়েকে কেন কষ্ট দিচ্ছিস?
দাদুর এই প্রশ্নে রুমির ভেতরে থাকা শয়তানগুলো মিশ্রিত কণ্ঠে বলতে শুরু করে,
আমরা সনাতন ধর্মের 7 জন জিন, গতকাল রাতে এই মেয়ে পশ্চিম দিকের জঙ্গলে গিয়েছিল, আমাদের ছোট বোন সেই পথেই শুয়েছিল, এই মেয়ে আমার বোনের চুলে পা দিয়ে আঘাত দিয়েছে, আমাদের মেজ ভাই এই মেয়েকে দেখে অনেক পছন্দ করে ফেলেছে, আমাদের ওকে চাই, আমরা ওকে নিয়ে যাব খুব তাড়াতাড়ি, পারলে আটকাস আমাদের।
এই বলে রুমির ভেতরে থাকা সেই শয়তানগুলো হাসতে শুরু করে। রুমির এমন অবস্থা দেখে দাদু বিভিন্ন সুরা পাঠ করে রুমির শরীরে ফুঁ দিতে শুরু করে। সাথে সাথেই রুমি এক চিৎকারে অজ্ঞান হয়ে যায়। প্রায় 10 মিনিট পর রুমির জ্ঞান ফিরে আসে। রুমির জ্ঞান ফিরে আসলে দাদু একটা গ্লাসে পানি পড়ে দেন এবং সেই পানি রুমিকে খাইয়ে দেন এবং আমাদের সকলকে উদ্দেশ্য করে বলতে শুরু করেন,
ওরা খুবই প্রভাব বিস্তারকারী জিন, ওদের কাজ হাসিল না হলে ওরা মানুষের শরীরে বিভিন্ন অর্গ্যান নষ্ট করে, মানুষকে শারীরিকভাবে কষ্ট দেয়। আপাতত সেই জিনগুলো ওর শরীর ছেড়ে গিয়েছে, কিন্তু ওরা আবার আসবে। আমার বয়স হয়ে গিয়েছে, আমি সেই জিনগুলোর সাথে লড়াই করে কুলিয়ে উঠতে পারবো না, তোমরা অন্য কোনো ভালো হুজুর কবিরাজের খোঁজ করো, আমি একটা তাবিজ দিচ্ছি, কিছুক্ষণ পর রুমির গলায় পরিয়ে দিও।
এই বলে দাদু আমাদের বাসা থেকে বিদায় নেন। কিছুক্ষণ পর দাদু কল করলে আমি দাদুর বাসায় গিয়ে তাবিজটি নিয়ে আসি এবং রুমির গলায় পরিয়ে দিই। দাদুর চিকিৎসার পর রুমি একদম স্বাভাবিক হয়। পরদিন থেকে আমরা ভালো হুজুর এবং কবিরাজের খোঁজ করতে শুরু করি। খুঁজতে খুঁজতে সেদিন দুপুর নাগাদ আমরা নবাবগঞ্জ থানার একজন ভালো নাম করা কবিরাজের সন্ধান পাই। কবিরাজের খোঁজ পাওয়ার সাথে সাথেই রুমিকে চাচা এবং চাচি সেই কবিরাজের কাছে নিয়ে যান। প্রিয় লিসেনার্স, কবিরাজের কাছে রুমিকে নিয়ে যাওয়ার পর সেখানে কি কি ঘটেছিল সেসব কিছু আমি শুনেছি আমার কাকির কাছ থেকে। কাকি বলেন,
রুমির বাবা আমরা দুজন মিলে রুমিকে নবাবগঞ্জের সেই কবিরাজের কাছে নিয়ে যাই। কবিরাজের ওখানে গিয়েই দেখি সেখানে লম্বা সিরিয়াল, অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ কবিরাজের কাছে এসেছে। আমরাও অন্যদের মতো অপেক্ষা করতে শুরু করলাম। একটা সময় পর আমাদের সিরিয়াল চলে আসলো। একজন লোক এসে আমাদের কবিরাজের কক্ষে নিয়ে যান। কবিরাজের কক্ষে প্রবেশ করতেই কবিরাজ কোনো প্রকার কথা না বলে রুমিকে একটা গোল বৃত্তের ভেতরে বসায় এবং বিভিন্ন মন্ত্র পড়ে রুমির মাথায় ফুঁ দিতে শুরু করে। কবিরাজ বিভিন্ন মন্ত্র পড়ে রুমির মাথায় ফুঁ দিতেই রুমির পুরো শরীর ভয়ানকভাবে কাঁপতে শুরু করে এবং রুমি মিশ্রিত কণ্ঠে গালিগালাজ করতে থাকে, আমরা এই মেয়েকে নিয়ে যাবই, তুই যাই করিস না কেন লাভ হবে না। এরপর কবিরাজ সেই জিনগুলোকে বুঝাতে শুরু করেন, কিন্তু সেই জিনগুলো কবিরাজের কোনো কথাই শুনতে চাচ্ছিল না। কবিরাজের পর আর কোনো উপায় না পেয়ে একটি বোতল এনে বিভিন্ন মন্ত্র পড়ে সেই বোতলে ফুঁ দিতে শুরু করেন। কবিরাজের বোতলে ফুঁ দেওয়ার সাথে সাথেই শুরু হয় চারিদিকে ভূকম্পন। এমন সময় রুমির ভেতরে থাকা সেই জিনগুলো মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, ছেড়ে দে, আমাদের ছোট বোনকে আর কষ্ট দিস না, আমরা এই মেয়েকে ছেড়ে দেব, তবে একটা শর্ত আছে, একটি কালো রঙের পাঁঠা আমাদের আবাসস্থলের সেই জঙ্গলে আপনাদের রেখে আসতে হবে। এই বলে রুমি অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর রুমির জ্ঞান ফিরে আসে। এরপর আমরা সেই কবিরাজের কাছে বিদায় নিয়ে চলে আসি এবং সেই জিনদের কথা মতো পরদিন রাতে একটি কালো রঙের পাঁঠা কিনে সেই জঙ্গলে রেখে আসি। এরপর থেকে রুমিও একদম সুস্থ হয়ে যায়। রুমির সাথে এসব ঘটনা ঘটার পর কেটে যায় বেশ কিছুদিন, বেশ কিছু বছর। রুমি ভালোভাবে পড়ালেখা করছে, স্কুলে যাচ্ছে। এর মধ্যে হঠাৎ একদিন রুমি স্কুল থেকে একজন স্যার আমার চাচার নম্বরে ফোন করেন। চাচা কলটি রিসিভ করতেই পাশ থেকে স্যার বলে ওঠেন,
ভাই আপনি তাড়াতাড়ি স্কুলে চলে আসুন, আপনার মেয়েকে আমরা চার পাঁচজন মিলে কোনোভাবেই ধরে রাখতে পারছি না, রুমি খুবই অস্বাভাবিক আচরণ করছে, ও শুধু বলছে আপনাদের গ্রামের পশ্চিম দিকের জঙ্গলের দিকে যাবে আর বারবার সে জ্ঞান হারাচ্ছে, আপনারা তাড়াতাড়ি আসুন।
স্যারের কথা শেষ হতেই আমি এবং চাচা চাচি মিলে রুমির স্কুলে যাই। রুমির স্কুলে যেতেই আমরা সকলেই রুমির আবার সেই অস্বাভাবিক আচরণ দেখতে পাই। এরপর আমরা সবাই মিলে রুমিকে বাসায় নিয়ে আসি এবং সেই কবিরাজকে কল করে রুমির এমন আচরণের কথা জানাই। কবিরাজ আমাদের সব কথা শুনে রুমিকে তার কাছে নিয়ে যেতে বলে। ওই দিন দুপুরেই আমরা আবার রুমিকে সেই কবিরাজের কাছে নিয়ে যাই। কবিরাজের কাছে রুমিকে নিয়ে যেতেই যথারীতি কবিরাজ রুমিকে একটি গোল বৃত্তের মাঝখানে বসিয়ে বিভিন্ন মন্ত্র পড়ে রুমির মাথায় ফুঁ দিতে শুরু করে। ফুঁ দেওয়ার সাথে সাথেই রুমি অজ্ঞান হয়ে যায় এবং শুরু হয়ে যায় রুমির পুরো শরীরে ভূমিকম্পের মতো কম্পন। এমন অবস্থায় হঠাৎ করে রুমির জ্ঞান ফিরে আসে। রুমির জ্ঞান ফিরে আসতেই রুমি পুরুষ কণ্ঠে বলে ওঠে,
আমাকে আবার কেন ডেকে নিয়ে আসা হয়েছে?
প্রতিউত্তরে কবিরাজ বলে, তোরা আবার এই মেয়েকে কষ্ট দিচ্ছিস? কবিরাজের এই প্রশ্নে রুমির ভেতরে থাকা জিনটি বলতে শুরু করে,
না আমরা তো কথা দিয়েছি আমরা আর কোনোদিন এই মেয়েকে কষ্ট দেব না, আমরা ওকে কোনো প্রকার কষ্ট দেইনি, ওর আবার এই অবস্থার জন্য দায়ী অন্যজন, ওদের এই গ্রামের একজন মহিলা এই মেয়ের চাচি এই মেয়ের ওপর কালো জাদু প্রয়োগ করছে। এই মেয়েকে সেই মহিলা তার ছেলের বউ বানাতে চেয়েছিল, কিন্তু এই মেয়ের মা রাজি না হওয়ায় সেই মহিলাই কালো জাদু করে, এই মেয়ের ওড়না এবং চুল দিয়ে কালো জাদুটা করা হয়েছে। আচ্ছা আপনারা চিন্তা করবেন না, আমি সেই কালো জাদুর জিনিসগুলো এনে দিচ্ছি, আপনি সবকিছু নষ্ট করে দেন, তাহলে এই মেয়ে একদম সুস্থ হয়ে যাবে, আর আমি কথা দিচ্ছি এই মেয়ের আর কোনো ক্ষতি আমি হতে দেব না। এই মেয়েকে সেই শুরুর দিক থেকেই আমার অনেক ভালো লেগেছে, আমি দূর থেকে সব সময় এই মেয়েকে বিভিন্ন বিপদ থেকে সাহায্য করব।
এই বলে রুমি আবার অজ্ঞান হয়ে যায়। এরপর কবিরাজ রুমির পুরো শরীরে বিভিন্ন মন্ত্র পড়ে ফুঁ দেন এবং বাসায় চলে যেতে বলেন আমাদের। কবিরাজের কথা মতো আমরা রুমিকে নিয়ে বাসায় চলে আসি। বাসায় আসার কিছুক্ষণ পর রুমির জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরতেই একদম স্বাভাবিক আচরণ শুরু করে সে। আমরা সকলেই বুঝে যাই রুমির উপর থেকে সকল বিপদ কেটে গেছে। এসব ঘটনার পর থেকে এখন পর্যন্ত রুমির সাথে আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। পরিশেষে একটা কথাই বলতে চাই প্রিয় লিসেনার্স, বিশ্বাস করা বা না করা আপনাদের ব্যাপার। ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ঘটনাটি সময় নিয়ে পড়ে শোনানোর জন্য। প্রিয় লিসেনার্স, আপনারা সব সময় এভাবেই ভৌতিক আনন্দ পেতে থাকুন ভূত ডট কম এর পাশে থেকে। আমি লাজিম ইয়াসার জিয়াদ আজ এখানেই বিদায় নিচ্ছি। খুব তাড়াতাড়ি ফিরে আসব একজন ব্ল্যাক ম্যাজিশিয়ানের জীবনে করুণ পরিণতির ঘটনা নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মোস্ট ইম্পর্টেন্টলি ভূত ডট কম এর পাশে থাকুন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। থ্যাংক ইউ জিয়াদ আপনার ঘটনার জন্য, আপনার নেক্সট ঘটনার জন্য আমরা ওয়েট করব। আশা করছি খুব দ্রুতই আপনার ঘটনা আমরা পেয়ে যাব। সেই পর্যন্ত ভালো থাকবেন, আর যারা যারা শুনলেন তারাও ঘটনা পাঠাবেন জিয়াদের মতন আমাদের ইমেল অ্যাড্রেস russell.bhoot.com@gmail.com। কথা হচ্ছে আবারও জিয়াদের নতুন কোন ঘটনা নিয়ে। ভালো থাকবেন, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়।
তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো।
শুনছিলেন ভূত.কম, আমি রাসেল আছি সাথে, এবং স্বাধীন মিউজিক অ্যাপের কিছু টেক্সট পড়ি আমরা। স্বাধীন মিউজিক অ্যাপ বলছে যে স্বাধীন ব্যবহারকারীরা 5-star রেটিং দিয়ে আমাদের আরো ইন্সপায়ার করুন। আপনাদের রেটিং এর স্ক্রিনশটটি আমাদের ফেসবুকে ইনবক্স করুন। আপনাদের মধ্যে লটারির মাধ্যমে 10 জনকে প্রিমিয়াম প্ল্যানে 1 বছরের জন্য ফ্রি সাবস্ক্রিপশন উপহার দেব। এছাড়াও আমাদের সাথে এমডি মুরসালিন আছেন, তার বাড়ি গোপালগঞ্জ কোটালীপাড়া উপজেলায়, এবং তিনি বলছেন যে বাড়ির ওপর একজন কবিরাজের বাড়ি, উনি এখনো বেঁচে আছেন, আমার কাছে অনেক ঘটনা আছে। এই ঘটনায় 3-4 এপিসোড হয়ে যাবে, আমার কমেন্টটা পড়েন। আমি কমেন্ট পড়লাম, কিন্তু আপনিও ঘটনাটা পাঠান, তাহলে খুশি হব মুরসালিন। রিফাত আমাদের সাথে আছেন এবং তিনি বলছেন যে তার অ্যাপে একটু সমস্যা হচ্ছে, আমাকে আর এই কথাটা কেউ বলে নাই, আমি ঠিক জানি না। আমাদের সাথে দেখতে পাচ্ছি আয়মান হুদা চৌধুরী আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও মিসবাউল হক সিয়াম, এবং ইমেল এপিসোডগুলো প্রশংসা করেছেন তিনি, থ্যাংক ইউ সো মাচ। আমরা আরও ইমেল এপিসোড করতে চাই, এবং আমি না কিছু আপনাদের অডিও ক্লিপও চাই, যে সমস্ত অডিও ক্লিপ পেলে আমাদের জন্য আরও সুবিধা হয়। অডিও ক্লিপে আমরা তাহলে মানে একটা মানে অডিও ক্লিপগুলো আমার কাছে ভালো লাগে, কেন আপনার ঘটনা আপনি নিজেই বলছেন, একটা বিশাল ব্যাপার। লং স্টোরি চাই ভাই, সাকিব ইকবাল শাওন লিখেছেন। আমি যখন লং স্টোরি দিই তখন সবাই শর্ট স্টোরি চান, যখন শর্ট স্টোরি দিই তখন সবাই লং স্টোরি চান, আমি জানি না আমি আসলে কোনটা করব। সুতরাং আমি যেটা করি সেটা হচ্ছে মাঝে মাঝে লং স্টোরি, মাঝে মাঝে শর্ট স্টোরি চাই, তো এটা মনে হয় সবচেয়ে ভালো উপায় বা পন্থা। ফারজানা শর্ণা আমাদের লিখেছেন, আসসালাম আলাইকুম রাসেল ভাইয়া। ওয়ালাইকুম সালাম, আশা করি ভালো আছেন, ভালোর দলে আছেন। রশিদুল ইসলাম খান কেরানীগঞ্জ থেকে শুনছেন। সানিলকা আমাদের লিখেছেন যে ভালো হচ্ছে। আমাদের সাথে আছেন হিমেল শেখ, হৃদয় খান আমাদের সঙ্গে আছেন, আমাদের সাথে আছেন মোহাম্মদ তৌকির রেজা সহ আরও অনেকে। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের ফেসবুক পেজ www.facebook.com/russell.sadhin, এবং সেখানেও অনেকে কমেন্ট করেছেন, সেই কমেন্টগুলোও আমি একটু একটু করে পড়তে চাই আসলে। এবং এই কমেন্টগুলোর মধ্যে যারা কমেন্ট করছেন তাদেরকে অনেক ধন্যবাদ, অনেকক্ষণ ধরেই অনেকেই হয়তো কমেন্ট করছেন এবং লিখছেন তার মনের কথা আমাদেরকে। তো আমি যদি একটু কিছু কমেন্টের ওপরে চোখ বুলাই তাহলে দেখতে পাই যে এখানে যারা কমেন্ট করছেন তাদের মধ্যে আছেন নাসিম আহমেদ, এবং আচ্ছা অ্যাটেনশন প্লিজ মডারেটর ভাই, লাইভ কিভাবে শুনব। আচ্ছা লাইভ শুনবেন আপনি স্বাধীন মিউজিক অ্যাপে গেলেই, কিন্তু এখন আপনি দেখবেন যে প্রথমে ভূত.কম শোনার অপশনটা দিচ্ছে, সেখান থেকে আপনি লাইভ শুনতে পারেন। নেহাল আহমেদ লিখেছেন, রাসেল ভাই আমি ওমান মাস্কাট থেকে আপনাকে শুনছি, ওমানে আমাদের শো করা খুবই ইচ্ছা ছিল। আচ্ছা তিনি আমাদের একটা অ্যাপ রিলেটেড সমস্যার কথা বলেছেন, আমি ঠিক জানি না, রাব্বি যদিও এখানে দিতে পারছে উত্তর দিয়েছেন, আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনি স্বাধীন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন, তারা আপনাকে বেস্ট সলিউশন দিতে পারবে, কারণ আমরা মানে টেকনিক্যাল ব্যাপারগুলো বুঝবো না, কারণ আমরা হচ্ছে এখানে শো করি, শোটা ব্যাপারটা বুঝি, কিন্তু এই টেকনিক্যাল ব্যাপারগুলো স্বাধীনের সংশ্লিষ্ট যিনি ব্যক্তি আছেন তিনি আপনাকে সুন্দর উত্তর দিতে পারবেন। আরাফাত লিখন আমাদের সাথে আছেন আশুলিয়া সাভার থেকে, এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এমডি আবিদ, অনেকেই আমাদের সাথে যারা আছেন অনেকগুলো অ্যান্সার দিচ্ছি, রাব্বি একা দিচ্ছেন, এবং আমাদের মানে রাব্বি খুবই অ্যাক্টিভলি সব অ্যান্সারগুলো দিয়ে যাচ্ছেন। যাই হোক, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। একটা পোস্ট পড়লাম, সেটা দেখে খুব ভালো লাগলো যে এইরকম পোস্টার বানানো শিখতে চাই। নাবিদ আহমেদ শিমুল লিখেছেন, রাব্বির মানে কাছ থেকে শেখার জন্য হয়তো তিনি বলছেন এই কথাটা, তো এটা রাব্বির ব্যাপার। আমরা চলে যাব আমাদের ঘটনায়, আমরা পরবর্তী ঘটনায় যাচ্ছি, আমাদের সেকেন্ড ঘটনা। আমরা আজকে আসলে শো করছি, মাঝে মাঝে হাসির ব্যাপার যখন মেসেজ পড়ছি, সবকিছু দেখে একটা অপরাধ বোধ লাগছে ওই বেইলি রোডের ঘটনার জন্য। যাই হোক, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়, আবারও শুরু করছি ভূত.com।
আমি শুধু তোমার সাথে থাকতে চাই।
কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও।
সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায়?
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। আর আবারও চলে যাচ্ছি ঘটনায়, আমাদের দ্বিতীয় ইমেলে। আশা করছি এই ইমেলটাও আপনাদের ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যাওয়া যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আসসালামু আলাইকুম লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি জাহিদ হাসান সাবিদ বলছি, যশোর জেলার জিকরগাছা থানার একটা গ্রাম থেকে। আমি কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যাচ্ছি। বাস থেকে নামতেই অঝোরে বৃষ্টি, কোন রকমে গা বাঁচিয়ে একটা টি স্টলে নিচে এসে দাঁড়িয়েছি। তখন বিকেল 5:30, প্রায় 2 ঘন্টা টানা বৃষ্টি। বৃষ্টি শেষ হতেই খালতো ভাই মামুন এসে হাজির। মামুন আমাকে দেখেই বলল, আর বলিস না সাবিদ, ছাতাটা আব্বু নিয়ে গেছে তাই তোকে নিতে আসতে দেরি হল। তা কতক্ষণ এসেছিস তুই? এই তো 2 ঘন্টা হলো ভাইয়া। তারপর দুজন কুশল বিনিময় করে রওনা দিলাম ওদের বাড়ির উদ্দেশ্যে। মামুন আমার খালাতো ভাই, আমি চাকরি সূত্রে ঢাকায় থাকি, তবে গ্রামের বাড়িতে গেলেই মামুন ভাইদের বাড়িতে যাই। মামুন ভাই আমার থেকে 1 বছরের বড়, বন্ধুর মতো দুই ভাই আমরা, তাই ওকে তুই বলে সম্বোধন করি। সন্ধ্যা নেমেছে, কুয়াশার কারণে চারিদিকে আরো অন্ধকার হয়ে এসেছে। দুটো সিগারেট ধরিয়ে হাঁটা শুরু করলাম দুই ভাই। ওদের বাড়ির রাস্তায় কাদা হওয়ার কারণে কোনো যানবাহন চলে না, আবার সেই বৃষ্টি হয়েছে বলে একটা মানুষ রাস্তায় নেই। প্রায় 3 কিলোমিটার রাস্তা হেঁটে পাড়ি দেবার পর মামুন ভাইদের বাড়ি। সরু রাস্তা ধরে কিছু দূর যেতেই রাস্তার পাশেই সোনাই নদী, নদীর পাড়ে একটা শ্মশান ঘাট আর এক পাশে একটা কবরস্থান। আমরা দুই ভাই গল্প করতে করতে যাচ্ছি, হঠাৎ কবরস্থানের দিকে আমার চোখ পড়ল। দেখলাম কবরস্থানে একটা কুপি বাতি আর কিছু মানুষ। মামুন ভাই বলল, কে যেন মারা গেছে, তাকে কবর দেওয়ার জন্য নিয়ে আসা হয়েছে, তবে বৃষ্টির কারণে কিছুটা বিলম্ব হয়েছে। আমি আবার কবরস্থানের দিকে তাকাতেই আমার কোনো এক অজানা কারণে গা শিউরে ওঠে। আমি পাশ ফিরে মামুন ভাইকে ডাকি, ভাইয়া, হাই ভাইয়া। মামুন ভাই কোনো উত্তর দিল না। আমি ওর হাত টান দিয়ে ধরে বললাম, দ্রুত চল, আমার কেমন যেন ভয় ভয় লাগছে। খেয়াল করলাম ওর যে হাতটা আমি ধরেছি সেটা প্রচণ্ড ঠান্ডা। মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ওর মুখের দিকে ধরতেই আমি যা দেখলাম তা দেখে আমার জ্ঞান হারানোর উপক্রম। আমি দেখলাম যে মানুষটার হাত আমি এতক্ষণ মামুন ভাই ভেবে ধরেছি সে আসলে মামুন ভাই নয়। আমি দেখলাম আমার থেকে প্রায় 2 হাতের বেশি উঁচু ভয়াবহ চেহারার একটা অশরীরীর হাত ধরে আছি আমি। মাথা উঁচু করে তার মুখের দিকে তাকাতেই দেখি তার চোখগুলো কোটর থেকে যেন বেরিয়ে আসছে। আমার দিকে তাকিয়ে সে আমাকে বলছে, কিরে যাবি না, চল আমার সাথে, তোর জন্য কবর খুঁড়েছি, চল। আমি এখনো তার হাত ধরে আছি, শরীরে কোনো শক্তি পাচ্ছি না, চিৎকার দিতে চাইছি কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। ওভাবে কতক্ষণ দাঁড়িয়েছিলাম আমার মনে নেই, মনে হলো আজ হয়তো আমি মারা যাব, তাই আল্লাহকে স্মরণ করছিলাম। তারপর একবার জোরে চিৎকার দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে মনের শক্তি ফিরে পেলাম। পাশে দাঁড়িয়ে থাকা অবয়বটা নেই। ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে আবার। আমি ফ্ল্যাশ লাইটের আলোয় মামুন ভাইকে খুঁজতে লাগলাম। তাকে ডাক দিলাম, ভাইয়া, কিন্তু মামুন ভাই কোথাও নেই। হঠাৎ দেখি শ্মশানের ওপর একটা চিতা জ্বলছে, কিছু মানুষ সেই চিতাকে ঘিরে দাঁড়িয়ে আছে। আমি ছুটে গিয়ে ওদের ওপরে হুমড়ি খেয়ে পড়লাম, বাঁচান বাঁচান বলে চিৎকার করলাম। যার কাছে গিয়ে সাহায্য চাইছি দেখি সে আমার মামুন ভাই। আমি ভাইয়াকে বললাম, ভাইয়া তুই আমাকে রেখে কোথায় গেলি, জানিস আমি কি দেখেছি? ভাইয়া আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলল, আমি জানি সাবি তুই কি দেখেছিস, তবে আমি এখন তোকে একটা জিনিস দেখাবো, দেখবি। আমি ভাবলাম ভাইয়াকে পেয়েছি আর ভয় নেই, তাছাড়া এখানে অনেক মানুষ, আর কিছু হবে না। ভাইয়া আমার হাতটা ধরল, আয় আমার সাথে আয়। সে আমাকে চিতার দিকে নিয়ে গেল, বলল দেখ তো লোকটাকে চিনতে পারিস কিনা। জ্বলন্ত চিতার মাঝে পুড়তে থাকা মানুষটার দিকে তাকিয়ে আমি দেখলাম ওখানে আর কেউ না, আমার নিজের লাশ পুড়ছে। আমার পাশে মামুন ভাই নেই, সেই ভয়াবহ চেহারার লোকটা আমার হাত ধরে আছে, অট্ট হাসিতে ফেটে পড়ছে সে। কি ভয়াবহ সেই হাসি! সাথে সাথে এক দৌড় দিলাম, কোথায় যাচ্ছি জানি না, দিকবি দিক শূন্য হয়ে দৌড়াচ্ছি। কাদায় একটা পা আটকে গিয়ে আমার জুতা খুলে গেল। আমি আবার চিৎকার দিলাম, ভাইয়া। আমার চিৎকার শুনে খালাম্মা ছুটে আসলেন, কি হয়েছে সাবিত? এই সাবিত ওঠ, কি হয়েছে তোর, এভাবে চিৎকার করছিস কেন? খালাম্মার কথা শুনে আমার ঘুম ভাঙল। আমি তাহলে এতক্ষণ স্বপ্ন দেখছিলাম। আমার শরীর ঘামে ভিজে গেছে, গায়ে প্রচন্ড ব্যথা অনুভব করছি। আমি আর কাউকে কিছু বললাম না। বিছানা থেকে উঠে ওয়াশরুমে যাওয়ার জন্য বের হব, তখন দেখি আমার ডান পায়ের জুতাটা নেই। আমি সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও জুতাটা পেলাম না। আমি খালাম্মাকে সব ঘটনা খুলে বললাম। খালাম্মা আমাকে সাথে সাথে গোসল করতে বললেন, বললেন খারাপ স্বপ্ন দেখেছিস, গোসল করে খেয়ে নে, সব ঠিক হয়ে যাবে। আর জুতা তো তুই বাইরে সিঁড়িতে রেখেছিলি, নতুন জুতা হয়তো কুকুরে নিয়েছে। আমি খালাম্মাকে বললাম, আমি কখন এসেছি আপনাদের এখানে? উনি বললেন, তুই তো কাল বিকেল পাঁচটার সময় এসেছিস, এসে বললি খাবার দিতে, আমি খাবার দিলাম, তুই খেয়ে ঘুমিয়ে গেলি। তোর মামুন ভাইয়া তো সাতক্ষীরা গেছে গতকাল সকালে, আজকে চলে আসবে।
আমি খালাম্মাকে আর কিছু বললাম না, খাওয়া দাওয়া শেষ করে বসে আছি। হঠাৎ মনে হলো আমি স্বপ্নে দেখলাম ওই রাস্তায় আমার পা থেকে জুতা খুলে গেছে। সেটা তো আমার স্বপ্ন ছিল, কিন্তু বাস্তবে এখন আমি জুতা খুঁজে পাচ্ছি না কেন? তাও সেই ঠিক ডান পায়ের জুতা। বিকালে মামুন ভাই ফিরতেই আমি ওকে নিয়ে বেরিয়ে পড়লাম সেই শ্মশানের কাছে। সেখানে গিয়ে দেখি আমার জুতাটা কাদায় আটকে পড়ে আছে সেই রাস্তায়, যা খালাম্মাদের বাড়ি থেকে প্রায় 2 কিলোমিটার দূরে। কিন্তু খালাম্মার কথা অনুযায়ী জুতা আমি বাইরের সিঁড়িতে রেখেছিলাম এবং গতকাল বিকেল 5টা থেকে আমি তাদের বাড়িতেই, অতএব রাতে আমি ওই পথে যাইনি। তাহলে আমার জুতা এখানে কিভাবে এলো? কোন কুকুর মুখে করে এনেছে? তাও আবার এত দূর, ঠিক স্বপ্নের সেই জায়গায় যেখানে আমার পা থেকে জুতা খুলে গিয়েছিল, কিভাবে সম্ভব? আমি আর মামুন ভাই কিছু বললাম না, তবে মামুন ভাইয়ের একটা কথা শুনে আমি আঁতকে উঠলাম।
জানিস সাবিত কাল কি হয়েছে?
আমি বললাম, জানি না তো ভাইয়া। ভাইয়া বলল,
ওই দেখ চিতার পোড়া কাঠ, ওর ওপাশে দেখ নতুন কবর। হিন্দু আর মুসলিমের ভালোবাসা তাদের পরিবার মেনে নিতে পারেনি। গতকাল দুজন বিষ খেয়ে এখানে এসে মারা যায়, এদিকটায় তেমন কেউ আসে না, ওরা বোধহয় মরতে এসেছিল।
হাত উঁচিয়ে এক পাশে কবর আর এক পাশে চিতার পোড়া কাঠগুলো আমাকে দেখালো মামুন ভাই। আমি কি বলবো কি ভাববো বুঝতে পারছিলাম না। আমি তো এসবের কিছুই জানি না, তাহলে ওই স্বপ্নের মানে কি? সব ভয় ছাপিয়ে ওই ছেলে মেয়ে দুজনের জন্য আমার কষ্ট হতে লাগলো। মানুষ এই সমাজ ব্যবস্থার কাছে কতই না অসহায়। আমি আকাশের দিকে তাকিয়ে ওদের জন্য দোয়া করলাম, হে আল্লাহ তুমি পরপারে ওদের ভালো রেখো। আমার জীবনে ঘটে যাওয়া এই ঘটনা আজও আমার কাছে একটা রহস্য হয়ে আছে। আপনাদের কাছে যদি এই ঘটনার কোনো ব্যাখ্যা থাকে আমাকে জানাবেন। ব্যস্ততার কারণে স্টুডিওতে আসতে পারছি না, তাই আমার ঘটনাটা পড়ে শোনালে খুশি হব। ভূত.com এর কাছে অনুরোধ রইল, আমার ঘটনা সিলেক্টেড হলে প্রচার করবেন এবং কোন সপ্তাহে কোন এপিসোডে প্রচার করছেন সেটা আমাকে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমি জাহিদ হাসান নীল
সাবিত আমার ডাক নাম, জিকরগাছা যশোর, বর্তমান গাজীপুর থাকি। তারপরে তিনি তার মোবাইল নাম্বার শেয়ার করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য এবং আশা করছি এই ঘটনাটা আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি এবং ভালোর দলে আছি। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমাদের ইমেল অ্যাড্রেস russell.bhoot@gmail.com। আমাদের ফেসবুক পেজ www.facebook.com/russell.sathin। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। ভালো লাগলে পড়ে শোনাবেন আমার ইমেলটা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন। দর্শকদের প্রতি আমার সালাম ও শুভেচ্ছা। আমি আপনার ভূত এফএম এর একজন ফ্যান। 2015 সাল থেকে আমি ভূত এফএম শুনি। রেডিওতে শুনতে ভালো লাগত, তবে এখন আপনি অ্যাপসের মাধ্যমে শুনতে বলেছেন। আমার কাছে অ্যান্ড্রয়েড সেট না থাকার কারণে রাতে লাইভ শুনতে পারি না। আমি শনিবার ডাউনলোড করে শুনি। যদি আগের মতো রেডিও ফুর্তিতে লাইভ করতেন তাহলে ভালো হতো। অনেকে আছেন তাদের কাছে অ্যান্ড্রয়েড সেট নেই, তারা রেডিওতে শোনার অপেক্ষায়। আমি ভূত ডট কমে আমার প্রথম অভিজ্ঞতাটি শেয়ার করেছিলাম 65 নম্বর এপিসোডে, ফেনী জেলার হাইওয়েতে একটি মহিলাকে নিয়ে। আপনি ঘটনাটি পড়ে বলেছিলেন ওটা হয়তো আমার বন্ধু বান্ধব বা এলাকার কাছে কেউ হবে, আমার সাথে মজা করেছে। রাসেল ভাই, পরে আমি আমাদের এলাকা পাশের এলাকাতে খোঁজ নিয়েছি। পরিচিত অপরিচিত সবার সাথে কথা বলে জানতে পেরেছি কেউ ওই দিন হাইওয়েতে মাগরিবের পরে যায়নি। তবে সত্যি আমি জানি না ওটা কে ছিল। ছোট থেকে জিন ভূত নিয়ে অনেক কিছু শুনেছি। তেঁতুল গাছে নাকি জিন থাকে, কবরস্থানে জিন থাকে। আসলে এই পৃথিবীটা রহস্যময়। পৃথিবীতে অনেক জায়গা আছে, যেসব জায়গাগুলোতে জিনপুরীরা বসবাস করে সেই জায়গাগুলো হয় জঙ্গল, না হয় কোনো পরিত্যক্ত বাড়ি বা অন্য কিছু। পৃথিবীতে জিন আছে বিশ্বাস করি, ভূত নেই। এটি মানুষের একটি কাল্পনিক বানানো নাম। আজ যে ঘটনাটি শেয়ার করব সেটি ফেনী জেলার একটি প্রাইমারি স্কুলকে কেন্দ্র করে। আমি ছোট থাকতে ওই স্কুলটায় পড়েছি। ওই স্কুলকে নিয়ে অনেক ধরনের ভৌতিক কথা শুনেছি। স্কুলটার পেছনে একটি পুরনো কবরস্থান আছে। অনেকের ধারণা এই কবরস্থানটির কারণে স্কুলটিতে জিনদের বসবাস। স্কুলটি 3 তলা বিশিষ্ট ও পাশে মেয়েদের জন্য হাই স্কুল আছে, ছেলেদের জন্য কোনো হাই স্কুল নেই। আমার বড় আপু ওই হাই স্কুলে পড়তেন। যখন আমি স্কুলে ভর্তি হয়েছিলাম তারপর থেকে স্যার ম্যাডামরা স্কুলের ছাদে যেতে নিষেধ করতেন, কারণ স্কুলের ছাদে নাকি খারাপ কিছু দেখা যায়। কেউ ছাদে গেলে নাকি কোনো এক মহিলাকে দেখতে পায়, আবার কাউকে কাউকে নাকি ওপর থেকে নিচে ফেলে দেয়া হয়। আবার কখনো কখনো স্যার ম্যাডামদের রূপ ধরেও নাকি কেউ হাজির হয়, তাই অধিকাংশ দিনই স্কুলের ছাদ তালা দেয়া থাকে। স্যার ম্যাডামরা কোনো কাজে গেলে তখন ছাদের তালা খোলা হয়। মাঝে মাঝে কাজের জন্য দরজা খোলা রাখা হতো। আমি যখন স্কুলের ব্যাপারে ভৌতিক কিছু জেনেছিলাম তখন থেকে আমার ইচ্ছা জেগেছিল আমি ভূত দেখব। তাই আমি মাঝে মাঝে সবার অজান্তে 3 তলার সিঁড়ি বেয়ে ছাদে চলে যেতে চাইতাম। 3.5 তলা পর্যন্ত গিয়ে কিছুটা ভয় লাগত, তাই আবার নিচে চলে আসতাম। এভাবে কিছুদিন গিয়েছিলাম। যাই হোক, আমি আমার ঘটনা শেয়ার করছি। আমার ঘটনার সময়কাল 2009। ঘটনা এক, আমি যখন ওই স্কুলে ভর্তি হলাম তখন আমার বড় আপু ছিলেন SSC পরীক্ষার্থী। আপু পড়তেন গার্লস হাই স্কুলে আর আমি প্রাইমারি স্কুলে। আমি তখন ভর্তি হয়েছি, সালটা 2009। আমার নিজ চোখে ওই স্কুলে এখন পর্যন্ত কোনো কিছু ধরা পড়েনি। আপু স্কুল সম্পর্কে আমাকে বলেছিলেন, তবে আপু আমাকে তার নিজের চোখে দেখা একটি ঘটনা বলেছিলেন। ক্লাস করার আগে আপুরা পিটি করতেন হাই স্কুলের সামনে খোলা মাঠে। মেয়েদের পিটি করতে হলে প্রাইমারি স্কুলটির দিকে ফিরে পিটি করতে হয়। তখন আপু পড়তেন ক্লাস নাইনে। পিটি করতে দাঁড়িয়ে আপু মাঝে মাঝে প্রাইমারি স্কুলের ছাদের দিকে তাকাতেন। তেমনি একদিন পিটির সময় ছাদের দিকে চোখ এলে তিনি দেখতে পান ঘোমটা দেয়া একটি মহিলা ছাদের ওপর এদিক থেকে ওদিক পায়চারি করছে। আপু এটি দেখে চোখ নিচে নামিয়ে ফেলেন। আপু কিছুটা ভয় পান। কিছুক্ষণ পর আবার তাকান, তখন দেখলেন মহিলাটি আবার নিচের দিকে তাকিয়েছে। তিনি বুঝে গেছেন এটা কি, তাই তিনি আর ওপরের দিকে তাকাননি। যখন পিটি শেষ হল তখন ওপরের দিকে তাকিয়ে সেখানে দেখেন আর কেউ নেই। কিন্তু কথা হল, আপু পরে জানতে পারেন ওই দিন স্কুলের ছাদের গেট খোলা ছিল না। তাহলে যে মহিলাটিকে তিনি দেখেছেন তিনি কে? পরে ঘটনাটি আপু ওনার ক্লাসমেটদের সাথে শেয়ার করেন। এরকম অনেক মেয়েই অনেক কিছু দেখেছে। একদিন আমাদের প্রাইমারি স্কুল ছুটি হওয়ার পর সবাই যে যার বাড়িতে চলে যায়, আমিও বাসায় চলে আসলাম। তবে মাঝে মাঝে স্কুল ছুটির পর স্কুলের নিচে অবশ্যই বন্ধুদের সাথে খেলতাম। পরের দিন স্কুলে আসার পর যখন স্কুল ছুটি হবে তখন শেষ ঘন্টায় ম্যাডামের ক্লাসে একটি মেয়ে উঠে দাঁড়ালো এবং ম্যাডামকে বলল,
ম্যাডাম, গতকাল স্কুল ছুটির পর সবাই যখন বাসায় চলে গেল আমি বাসায় যাওয়ার আগে আচার কেনার জন্য রাস্তার ওপাশে গিয়েছিলাম। আচার কিনে আসার সময় কোনোভাবে স্কুলের দিকে তাকালাম, দেখলাম দোতলার কোনার দিকে যে জানালাটা আছে সে জানালার পাশে বাইরে দিয়ে একটা মেয়ে হাওয়ায় বসে আছে। মেয়েটি বড়, গায়ে লাল রঙের শাড়ি, হাতে গহনা, মাথায় ঘোমটা, মনে হচ্ছে যেন বিয়ে হচ্ছে তার। নিজের দিকে তাকিয়ে আছে, অনেকক্ষণ তাকিয়েছিলাম, যেভাবে আছে সেভাবেই বসে আছে। পরে আমি বাসায় চলে গেলাম।
ম্যাডাম বললেন, যা দেখেছ তা যেন আর না দেখো, আর স্কুল ছুটি হলে কেউ স্কুলের নিচে খেলা করবে না, জানো তো এই স্কুলের কিছু জায়গা খারাপ।
ঘটনা তিন, মেয়েদের হাই স্কুলে একজন মহিলা কিরানি ছিলেন। তিনি স্কুলের যাবতীয় কাজগুলো দেখাশোনা করতেন। ওনার একটা ছেলে আছে, নাম তার নাইম। এলাকার কিছু ছেলেদের কাছে শুনেছি ওনার ছেলে নাকি একবার বিকেলবেলা প্রায় সন্ধ্যার আধ ঘন্টা আগে প্রাইমারি স্কুলটির পেছনে দোতলায় ওঠার একটা সিঁড়ি রেলিং ছিল, সেটি দিয়ে নাইম রেলিং এর একেবারে ওপরে উঠে বসেছিল। তার সাইকেলটা নিচে ছিল। তখন স্কুলে কেউ ছিল না, আর বিকেল পাঁচটার পর পুরো স্কুলে কেউ থাকে না। মেয়েদের হাই স্কুলের পাশে একেবারে কোনায় একজন দপ্তরি ছিলেন। তিনি পাঁচটার পরে পুরো স্কুলের মেইন গেট লাগিয়ে দিতেন, সেদিনও লাগিয়ে দিয়েছিলেন। কিন্তু তিনি জানতেন না নাইম প্রাইমারি স্কুলের পেছনে রেলিং এ বসে আছে। তো নাইম ওখানে নাকি ঘুমিয়ে পড়েছিল। যখন ওর ঘুম ভেঙেছিল তখন সে দেখতে পেল সে স্কুলের ছাদে শুয়ে আছে। তখন অনেক রাত, কোথাও কোনো শব্দ নেই, তার সাইকেলটাও তার পাশে নেই। তবে সে এত কিছু না ভেবে আবার ঘুমিয়ে পড়েছিল। ভোর রাতে সে কিছুটা টের পেল যে সে মাটির ওপরে শুয়ে আছে, তার হাতে শরীরে প্রচণ্ড ব্যথা, তার মানে তাকে ছাদ থেকে ফেলে দেয়া হয়েছে। পরে স্কুলের দপ্তরিয়া তাকে দেখে চিনতে পেরে বাসায় নিয়ে যায়। এই স্কুলকে নিয়ে খতিয়ে দেখলে আরো অনেক ঘটনা পাওয়া যাবে। আমি আমার নাম ও স্কুলের স্থান নিচে লিখে দিলাম, তবে ভূত ডট কমে প্রকাশ করবেন না। স্কুলটা ফেনীতে অবস্থিত, আর যারা ভূত ডট কম শুনছেন তারা হয়তো স্কুলটা চিনতেও পেরেছেন। এই স্কুলটাতে রাতের বেলা কেউ একা যেতে সাহস করে না। রাসেল ভাই যদি ভালো লাগে প্রচার করতে পারেন আর স্কুলটা সম্পর্কে খোঁজ নিতে পারেন, আরও অনেক ঘটনা পাবেন। যদি সময় হয় আবারও ঘটনা পাঠানোর চেষ্টা করব। আমার পাঠানো ঘটনা 100% সত্য। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। নাম, ঠিকানা, মোবাইল নাম্বার প্রকাশে অনিচ্ছুক। আচ্ছা, আমি যেটা বলবো সেটা হচ্ছে যে ফেনীতে যারা ঘটনা শুনলেন, যদি ফেনীর কেউ থাকেন তাহলে স্কুলটা সম্পর্কে খোঁজ নিয়ে যদি আরো কোনো ঘটনা আপনারা পান আমাদের সাথে শেয়ার করবেন। আমরা অপেক্ষায় থাকব আপনার ঘটনার। চলে যাচ্ছি পরের ঘটনায়।
ওয়েলকাম ব্যাক। আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আসলে আজকে শো করতে গিয়ে বারবারই মনে পড়ছে, কালকে টিভিতে দেখছিলাম বারবার করেই, যে প্রচুর মানুষ মর্গে ঘুরে বেড়াচ্ছেন, হাসপাতালে হাসপাতালে ঘুরে বেড়াচ্ছেন শুধুমাত্র হারিয়ে যাওয়া স্বজনের সন্ধানে। আর যারা বেলি রোডে যাদের প্রাণ গিয়েছে, মানুষের একটা সময়ে আর সেই মানুষটাকে জীবন্ত অবস্থায় না পেলেও তার মৃত শরীরটা অন্তত চান, মানে মানে এটা একটা মেনে নেওয়া যায় না, কি কষ্টের একটা ব্যাপার। যাই হোক, আমরা এগিয়ে যাই, পরবর্তী ঘটনায় চলে যাই। আপনারা অনেকেই লিখছেন আমাদেরকে, আমাদেরকে মেসেজ করছেন, এবং আমি ধন্যবাদ জানাই আপনাদেরকে সেজন্য, আমাদের সঙ্গে থাকার জন্য, আমাদেরকে এইভাবে সহযোগিতা করার জন্য। এখন চারিদিকে নানান রকমের অনেক ধরনের অনেক শো হচ্ছে, তার মধ্যে আমাদের শোটাকে বেছে নেওয়ার জন্য বা আমাদের সঙ্গে থাকার জন্য আসলে খুব কষ্ট করে এই শোটা করতে হয়। এবং যারা এখানে ঘটনা পাঠান তারাও জানেন যে এই শোতে কেন তারা ঘটনা পাঠাচ্ছেন, কি কারণে ঘটনা পাঠাচ্ছেন। লম্বা একটা সময়, সেই 2010 থেকে শুরু করে 2024, 14 বছর, মানে একটা লম্বা সময় ধরে আমরা আপনাদের ঘটনা শুনিয়ে যাচ্ছি। এবং আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত আমরা আমাদের স্ট্যান্ডার্ড মেনটেন করে যেতে পেরেছি, এইটা কিন্তু অনেক বড় ব্যাপার। মানে অনেক শো হতে পারে, কিন্তু সেখানে মানে যদি মানে আমি যদি একটু মানে স্ট্যান্ডার্ডের কথাটা বললাম এই কারণে যে এই জায়গা থেকে সরে গেলেই হয়তো আপনারাও হয়তো প্রথম প্রথম শুনতেন, তারপরে একটা সময় সরে যেতেন। যাই হোক, আমরা ঈদের ঘটনাও পাচ্ছি এবং ঈদ নিয়ে আমরা কাজ করছি, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ। যারা আপনারা ঘটনা পাঠান বা পাঠাচ্ছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আমি আসলে এখন কিছু মেসেজ পড়তে চাই, আমার মনে হয় যে কিছু মেসেজ পড়ে ফেলতে পারলে ভালো, কারণ অনেকক্ষণ ধরেই পড়িনি, যদি আপনারা অনুমতি দেন। আচ্ছা, আমি একটু দেখি যে কারা কারা মেসেজ পাঠিয়েছেন। এবং আমি দেখতে পাচ্ছি যে আমাদেরকে শাহরিয়ার রহমান সানি লিখেছেন, মিরপুর 2 থেকে তিনি শুনছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এমডি নিজামউদ্দিন, এবং তিনি বলছেন যে তিনি সবসময় টিউন করেন, লাস্ট 14 বছর ধরে তিনি টিউন ইন করছেন আমাদেরকে। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে থাকার জন্য, এভাবে আমাদেরকে সহযোগিতা করার জন্য। আমি এই কথাটাই বলছিলাম আসলে, যে এই লম্বা সময় ধরে আমাদের সঙ্গে থাকা, আমি প্রতি রাতেই কোনো না কোনো সময়ে দিনের ভেতরেও একটা জিনিস ভাবি, যে আমি খুব সামান্য একজন মানুষ, হয়তো আপনারা যে আমাকে দিয়েছেন তা আমার প্রাপ্তির চাইতে অনেক বেশি। এবং আমি যদি বলেন যে আপনাদের জন্য আমি কি করেছি, আমি সেটা বলবো যে আপনাদের জন্য এই যে ঘটনা শেয়ার করি, আর খুব ব্যক্তিগত কিছু সময় আমি আপনাদের নিয়ে চিন্তা করি, প্রত্যেকটা আমাদের ভূত.com-এর লিসেনারদের নিয়ে চিন্তা করি। শুধু আমি চিন্তা করি না, আমার মনে হয় যে আমাদের যারা মডারেটর রয়েছেন, স্পেশালি রাব্বির কথা বলবো, আমরা সবাই চিন্তা করি আসলে আপনাদের কথা, এবং আপনাদের ভালো লাগা মন্দ লাগা এগুলো খুব গায়ে লাগে, আপনাদের ভালো লাগা মন্দ লাগাগুলো, এবং সেগুলো নিয়ে আমরা ভাবি প্রচুর। আমাদের সাথে আছেন ফাহিম সরকার, যাত্রাবাড়ি থেকে শুনছেন। এমডি শাওন আমাদের সাথে আছেন, কেরানীগঞ্জ থেকে শুনছেন। আমাদের সঙ্গে আছেন নবিতা, আর আমাদের সঙ্গে মুরসালিন লিখেছেন, ভূত.com-এর বেস্ট মিউজিক হল বাঁশির ব্যাকগ্রাউন্ডটা, যেটা এখন বাজছে আমার মনে হয় সেটার কথাই বলছেন উনি, ওইটা শুধু আপনার ভয়েসের উপরে ভালো হয়। আচ্ছা, আমাদের এই প্রত্যেকটা মিউজিক এগুলো কিন্তু এখন আমাদের নিজস্ব মিউজিক, সুতরাং অন্য কেউ ইউজ করলে সেটাও আমাদের জানিয়ে দিতে পারেন, কারণ যে মিউজিকগুলো শোনেন আপনারা ভূত.com-এ এটা শুধুমাত্র আমাদেরই মিউজিক, এবং অনেকেই নানানভাবে এই মিউজিকগুলো ব্যবহার করার চেষ্টা করেন, কিন্তু এখন ব্যবহার করলে আমার ধারণা যে তারা যদি ইউটিউবে শো করেন বা অন্য কোথাও শো করেন তাহলে তারা নিজেরাই নিজেদের সমস্যা ডেকে নিয়ে আসবেন। যাই হোক, কপিরাইট বলে একটা ব্যাপার আছে, সেই ব্যাপারটা সম্পর্কে আমাকে অনেকেই ইমেইল করেন। আমি কোনো স্ট্রাইক কখনো কাউকে দেই নাই, দেইও না, কিন্তু আমি জানি না যে আমার কাছে কেন ইমেইল আসে। যদি আমার মিউজিক, আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি আমার হয়ে থাকে, কপিরাইট করা থাকে, তাহলে আপনি খুব স্বাভাবিক কারণেই আপনার ইউটিউব চ্যানেলে এটা চালাতে পারবেন না, এটাই স্বাভাবিক, রাইট? সো এখানে আমি আসলে স্ট্রাইক দেওয়ার কেউ না। যাই হোক, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, আবারও শুরু করছি ভূত.com, সাথেই থাকুন আমাদের।
আরো একবার আপনাদের
সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন জানতে চাইলাম না। আমি জানি আপনি সবসময় ভালোর দলে। আমি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলা হাদিয়া দক্ষিণপাড়া গ্রাম থেকে লিখছি। আমার নাম মোহাম্মদ সাকিবুল ইসলাম শুভ। আমি আর আমার ছোট ভাই শান্ত 2016 থেকে ভূত FM শোনা শুরু করি এবং ভূত .com এখন শুনি। আমরা দুজনেই ভূত .com এর নিয়মিত লিসেনার্স। এটা আমার ভূত .com এর প্রথম ঘটনা, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাই। ঘটনাটি আমার এলাকার হায়দার আলীর সাথে ঘটে যাওয়া, তিনি এখনও জীবিত আছেন। ঘটনাটি যে স্থানে ঘটে আমি তার বিবরণ দেই। একটা বিশাল বড় চাষের জমির মাঠ, তার এক পাশে একটা ভিটে যেখানে দাঁড়িয়ে আছে একটা বিশাল শিমুল গাছ আর একটা ঘামার গাছ আর ঝোপ জঙ্গলে ভরা জায়গাটা। ওই ভিটের নাম ঘামার তলা। এর পাশ দিয়ে বয়ে চলেছে একটা খাল। এইটা এমন একটা খাল যার ভৌতিক ঘটনা জানে না এমন লোক এলাকায় নেই। এই খালে রুস্তম মিয়াকে শরীর থেকে মাথা আলাদা করে হত্যা করা হয়েছে। আরও দুজনের রহস্যজনক মৃত্যু ঘটেছে। তাদের মধ্যে একজন ছেলে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে আর একজন শামুক সংগ্রহ করতে গিয়ে উভয়েই লাশে পরিণত হয়েছে। কিভাবে মৃত্যু ঘটে সেটা জানতে পারেনি কেউ। আর একটা গলায় কলস বাঁধা লাশ ভেসে ওঠে এই খালেই, কিন্তু জানা যায়নি লাশটি কার ছিল, কোথা থেকে এসেছে এই বিষয়ে। এই সব মুক্তিযুদ্ধের আগের ঘটনা। কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। রাতে বাসার সামনে বসে আছি, তখন রাত আড়াইটা, হঠাৎ বিড়ি টানতে টানতে হায়দার কাকার আগমন হল। তখন আমরা তিনজন বসেছিলাম, আমাদের কাছে এসে সে বসল। তখন আমরা তার কাছে ভৌতিক ঘটনা জানতে চাইলে তার চোখ মুখ শুকিয়ে গেল, কিন্তু বলতে চাইল না। কাকা বলল, না থাক, ভয় পাবি। আমি বললাম, না বলেন, কিছু হবে না, বলেন। তিনি আমাদের জোরাজুরিতে জীবনের এক কালো অধ্যায়ের ঘটনা বলতে শুরু করলেন। আমি তার মতো করেই বলার চেষ্টা করছি। হায়দার কাকা, তখনও দেশ স্বাধীন হয়নি, আমরা পাকিস্তানের সঙ্গে যুক্ত। আমি তখন যুবক, দেশে প্রচুর অভাব, আমি কাজ করি লোকের, আমার বয়স মাত্র 19, বিয়েও করিনি। ধান চাষের সময় একটা কাজ পাই জমিতে পানি সেচ দেওয়ার, ওই ঘামার তলায়। খুব খুশি ওই কাজটা পেয়ে, রাতে সেখানেই থাকতে হয়, ছোট একটা ঘরও আছে থাকার জন্য, মাইনেও ভালো। আমি কিছু না ভেবেই রাজি হয়ে গেলাম। শনিবার থেকে কাজ শুরু করলাম। প্রথমে হালকা ভয় লাগে, কিন্তু এক সপ্তাহ কাজ করার পর আমার ভয়টা কেটে যায়। সমস্যা শুরু হয় এর পরের সপ্তাহে শনিবার রাত থেকে। শেষ দেওয়ার কাজ শেষ করে আমি ঘুমিয়ে গেছি, হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল। তখন আনুমানিক রাত 2টা কিংবা 2:30। আমি উঠলাম, উঠে একটা বিড়ি টানতে লাগলাম আর বাইরে গিয়ে টয়লেট করে আসলাম, আবার ঘুমাতে যাব। আর ঠিক তখনই আমার ঘরের ওপরে বিশাল কিছু একটা পড়ল, এমন একটা শব্দ, বিকট সেই শব্দ। আমি ভয় পাইনি, তখনই আমি বাইরে গিয়ে দেখলাম, কিন্তু কিছু দেখতে পেলাম না। সেদিন আর কিছু ঘটল না, আমার সাহস বেড়ে গেল। তার পরের রাতে একই ঘটনা ঘটে। আস্তে আস্তে 7 দিন পার হয়ে যায়, আমি ওই ঘটনার সাথে পরিচিত হয়ে যাই। তারপর শুরু হয় নতুন এক সমস্যা, এবার ওপরে নয়, আমার ঘরের দরজায় টোকা দিল, একবার, দুইবার, তিনবার, চারবার। আমি দরজা খুলে দেখি, কেউ নেই। এভাবে দিন কেটে গেল, দরজা খুলি কিন্তু কাউকে দেখতে পাই না। তারপর 2 দিন স্বাভাবিক, আর কোনো শব্দ নেই, কিন্তু আমি ওই শব্দ শোনার অপেক্ষা করি। ঠিক 3য় দিনে আবার টোকার শব্দ, তবে ঠিক টোকার শব্দ না, গোঙানোর শব্দ শুনতে পাই। তখন আমি জানতাম না আমার সাথে কি ঘটতে চলেছে। এই গোঙানোর শব্দ দিন দিন বেড়েই চলেছে। হঠাৎ একদিন শুনলাম কেউ যেন গোঙাচ্ছে আর ঘরের চারপাশে দৌড়াদৌড়ি করছে। কিছুক্ষণ পর সব ঠান্ডা, পিটের মেশিন, ঘরের দরজার নিচে কিছু অংশ ফাঁকা। হঠাৎ আমি লক্ষ্য করি দরজার নিচ দিয়ে কিছু একটা প্রবেশ করছে। আমি দেরি না করে হাতে একটা রেঞ্জ নিয়ে ভালোভাবে দেখার চেষ্টা করলাম। দেখতে পেলাম ব্যাঙ আকৃতির একটা বড় মাথা ঘরের ভেতরে আর শরীরের বাকি অংশটা বাইরে। আমি কিছু না ভেবে রেঞ্জ দিয়ে জোরে 2টো আঘাত করি, প্রাণীটি পালিয়ে যায়। আমি তখন থেকে একটু চিন্তিত হয়ে পড়ি, এটা আবার কি, এমন আকৃতির প্রাণী আমি জীবনে দেখিনি। আমার ভয় কাজ করেনি, কিন্তু অবাক হয়েছি বটে, এটা আবার কি। এর পরের রাতে আমি যখন ঘামার তলায় যাই এবং কাজ শেষ করে একটা বিড়ি খাই, তারপর বিছানায় শুয়ে পড়ার 10 থেকে 15 মিনিটের মধ্যেই দরজায় কড়া নাড়ছে কেউ দুইবার। তৃতীয়বার যখন কড়া নেড়েছে, আমি তখনই হাতে একটা রেঞ্জ নিয়ে দরজা খুলে ফেলেছি। দরজা খুলে আমি যা দেখলাম, মৃদু আলোতে ব্যাং আকৃতির একটা প্রাণী, তার মাথা ছিল বড়, মুখ ছিল অনেকটা শেয়ালের মতন, এবং তাকে দেখে আমি পাগলের মতো হয়ে যাই। ভয়ে হাতের রেঞ্জ দিয়ে জোরে আঘাত করতে থাকি আর মনে মনে ভাবতে থাকি, আমি যদি এই প্রাণীটিকে ছেড়ে দেই ও আমাকে মেরেই ফেলবে। অতঃপর একের পর এক আঘাত করতে লাগলাম। আঘাত লাগার জন্য প্রাণীটি পালিয়ে যেতে লাগল, আমি ওর পেছনে যেতে লাগলাম। ধান খেটের সরু আল দিয়ে দৌড়াতে শুরু করেছি আঘাত করতে করতে। হঠাৎ দেখি আমি খালের পাড়ে এসে পড়েছি, আমার হুঁশ ফিরল। অমনি প্রাণী ঘুরে দাঁড়িয়ে আক্রমণাত্মক হয়ে গেল। এবার আমি কিছুটা ভয় পেলাম, প্রাণীটি হিংস্র হয়ে উঠে আমার দিকে এগিয়ে আসছে। নিজের অজান্তেই আমি কেঁদে ফেলি। প্রাণীটি হঠাৎ আমার দুই হাত আড়াআড়ি এসে পড়েছে। আমি ভয়ে কাঁদতে কাঁদতে পাগলের মতো রেঞ্জ দিয়ে প্রাণীটিকে আঘাত করতে থাকি। আমি বারবার প্রাণীটিকে মাথায় আঘাত করতে থাকলাম। এবার করুণ আর্তনাদে চিৎকার করে উঠল প্রাণীটি। আমার সাহস বেড়ে গেল। প্রাণীটির আর্তনাদ যেন দুনিয়া এফোড় ফোড় করে দিচ্ছে। পরিবেশ পরিবর্তন হয়ে গেল, ঘন কালো মেঘে ছেয়ে গেল আকাশ। আমার শরীরের সর্বশক্তি দিয়ে সজোরে ঘন ঘন আঘাতের এক পর্যায়ে প্রাণীটির আওয়াজ থেমে গেল। প্রাণীটি নিথর হয়ে পড়ে রইল। তখন আমি আঘাত করা থামিয়ে দেই। দূর থেকে আজানের ধ্বনি ভেসে আসে। আমি প্রাণপণে ছুটি বাড়ির দিকে। বাড়িতে গিয়ে আমি জ্ঞান হারাই। এর পরের 7 দিন আমি জ্বরে ছিলাম। এই 7 দিন আমি কিছুই করতে পারিনি, কথাও বলতে পারিনি। কাজ হারানোর ভয়ে ঘটনাটি কাউকে বলিনি আর ভাবলাম সব তো শেষ হয়ে গেছে। কিন্তু আমি জানি না যে আমার জন্য কি অপেক্ষা করছে। সুস্থ হয়ে আবার কাজে ফিরি। 2 দিন ভালোই কাটল। আমি মনে মনে ভাবলাম ভালোই হয়েছে, এবার শান্তিমতো ঘুম দেয়া যাবে। কিন্তু পরের দিন ছিল বুধবার। বুধবার রাতে আমি যথা নিয়মে কাজে যাই এবং কাজ শেষ করে মেশিন ঘরের দিকে রওনা দিব। হঠাৎ আকাশ কালো মেঘে ছেয়ে গেল, বজ্রপাত হতে লাগল। তখন আমি খালের পাড়ে দাঁড়িয়ে আছি। আমার মনে হল আমার পাশ দিয়ে কিছু একটা যেন চলে গেল। একটু পরেই আমার পাশে ধান গাছগুলো নড়ে উঠল। আমি ভাবলাম হয়তো শেয়াল। দ্রুত আমার ঘরে চলে গেলাম। প্রচণ্ড বজ্রপাতের শব্দ আমার কানে ঝালাপালা করে দিল। তখন আনুমানিক রাত 10টা থেকে 11টা। এমন সময় প্রচণ্ড বাতাসে আমার ঘরটি কেঁপে উঠেছিল এবং বাইরে থেকে কর্কশ কণ্ঠে কেউ বলে উঠল,
আমার ছেলেকে তুই হত্যা করেছিস কেন? আজকে তোর শেষ দিন।
এই সময় হুট করে আমার ঘরের চাল উড়ে যায় এবং আমি ওপরের দিকে উঠে যা দেখলাম তা দেখার জন্য মোটেই উপস্থিত ছিলাম না। আমার শরীর মুহূর্তের মধ্যেই শীতল হয়ে গেল। আমি বাক শক্তি হারিয়ে ফেলেছিলাম। আমি দেখি বিশাল বড় এক অবয়ব, যার পুরো শরীরের মধ্যে শুধু চোখ আর চোখ। সে মুহূর্তের মধ্যে তার হাত লম্বা করে আমাকে ঘর থেকে বের করে নিল। আমি বুঝতে পারছিলাম না আমার সাথে কি হচ্ছে। আমি ভাবলাম আমি কোনো দুঃস্বপ্ন দেখছি। কিন্তু আমার জ্ঞান ফিরে আসতে থাকে তার আঘাতে। সে আমাকে ঘর থেকে নিয়ে উঁচু থেকে ক্রমাগত নিচে ফেলতে থাকে, বাড়ি থাকে। আমার পুরো শরীর ব্যথায় টনটন করতে থাকে। অবয়বটির বিশ্রী হাসি আমাকে মুহূর্তের মধ্যে জ্ঞান হারাতে বাধ্য করে। কতক্ষণ অজ্ঞান ছিলাম জানি না। হঠাৎ জ্ঞান ফিরলে সেই অবয়বটি আমার বুকের ওপর পা দিয়ে আছে দেখতে পাই। তার পুরো পা ভর্তি চোখ এবং আমি সেন্সলেস হয়ে যাই। তারপর কতক্ষণ পর জ্ঞান ফিরেছে জানি না। জ্ঞান ফেরার পর অবয়বটি আবার বিশ্রী রকম হাসি দেয়, আমাকে আবারও আঘাত করতে থাকে। সে আমাকে নিয়ে যায়। আমি কান্না করার চেষ্টা করছিলাম কিন্তু পারছিলাম না। যেন আমার দেহ নিরুপায় সেই অবয়বটির কাছে, তার মায়াজালে বন্দী। সে ঝোপটা থেকে মোটা লতা পাতা নিয়ে আমার গলায় পেঁচিয়ে ফেলে। আমি শুধু অপলকভাবে দেখছিলাম, আমার কিছু করার ছিল না। ভয়ে আমার পুরো দেহ হিম হয়ে গেল। আমি আমার হাত পা কিছুই নাড়াতে পারছিলাম না। তারপর আমার গলায় লতা পাতা পেঁচিয়ে ঝুলিয়ে দিল সেই শিমুল গাছটায়। আর তার বিশ্রী রকম হাসির আওয়াজ যেন আমার দেহ থেকে প্রাণ নিয়ে যাচ্ছে, আমাকে উন্মাদ করে তুলছে। আমি বাঁচার জন্য প্রাণপণ চেষ্টা করলাম কিন্তু কোনো লাভ হচ্ছিল না। দোয়া কালাম যত পড়ি পাঠ করতে লাগলাম কিন্তু কাজ হচ্ছিল না। ঠিক হঠাৎ আল্লাহর রহমতে আমি দূর থেকে শুনতে পাই আজানের ধ্বনি, আর অমনি পড়ে যাই বিশাল বড় শিমুল গাছটা থেকে, যার কারণে আমার হাতের হাড় ভেঙে গেছে এবং এখনো বাঁকা আমার হাত। মধ্যেই ছিল হায়দার কাকার সাথে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা, যার প্রমাণ হিসেবে আমি আপনাকে হাতের ছবি পাঠিয়ে দেব। অনুরোধ রইল ছবিটি শেয়ার না করার। গুছিয়ে লিখতে না পারার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি SSC পরীক্ষার্থী, 2022 আমার জন্য দোয়া করবেন, তার মানে আপনার সিং পরীক্ষা হয়ে গেছে। পরীক্ষার জন্য স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে পারছি না, ঘটনাটি আপনাকে পড়ে শোনানোর অনুরোধ রইল। আশা করি ঘটনাটি ভালো লাগবে, সত্য ঘটনা। তারপরে তিনি তার মোবাইল নাম্বার শেয়ার করেছেন এবং তিনি ঘটনাটি পাঠিয়েছেন গোপালপুর টাঙ্গাইল থেকে। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, যদি ভালো না লাগে সেটাও আমাদেরকে জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। তবে আপনারা আমাদের ইমেল করতে ভুলবেন না, ঘটনা পাঠাতে ভুলবেন না। আমাদের ইমেল অ্যাড্রেস russell.bhoot@gmail.com। আমাদের ফেসবুক হচ্ছে www.facebook.com/russell.sadhin এবং আমাদের ইউটিউব চ্যানেল russellbhoot.com আপনারা সাবস্ক্রাইব করবেন। সেখানে যদি সাবস্ক্রাইব নাও করেন, অ্যাটলিস্ট শুনে দেখবেন কেমন লাগে। আমরা সেখানে আমাদের এই শোটাকেই বেসিক্যালি প্রমোট করি, সুতরাং আপনারা জানতে পারবেন, সমস্ত আপডেট পেয়ে যাবেন আমাদের ফেসবুক, ইউটিউব এবং আমাদের ইমেইলের মাধ্যমে। আমাদের সাথে আপনারা সবসময় কানেক্টেড থাকতে পারেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
তুমি লুকা, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো।
একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আর আজকে 214তম এপিসোড, আমরা মার্চ মাসের নতুন এপিসোডে পদার্পণ করেছি এবং সামনেই রমজান। আমরা খুবই এক্সাইটেড যে ঈদের জন্য একটা দারুণ এপিসোড উপহার দিব। এবং সিয়াম সাধনার মাসে আমরা আমাদের আত্মশুদ্ধিতে মনোনিবেশ যেমন করব, ঠিক একইভাবে আমরা চেষ্টা করব পরস্পরের প্রতি সহানুভূতিশীল হওয়ার। এবং আমি আসলে জ্ঞান দেয়া কেউ নই, তারপরে আমি বলছি যে এই বেসিক ব্যাপারগুলো যদি আমরা মেনে চলি তাহলে আসলে আমাদের রমজানের যে তাৎপর্য সেটা আমরা উপলব্ধি করতে পারব। যাই হোক, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি আপনাদের ভালো লাগবে। একটি অডিও ক্লিপ প্লে করছি আপনাদের জন্য।
হ্যালো রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন, কারণ আপনি সবসময় ভালো দলে। আমি অ্যান মেরি চিরং থেকে বলছিলাম। আমার পরিচয়টা একটু আমি সংক্ষেপে দিই। আমি হচ্ছি, আমার নানা বাড়ি হচ্ছে বেসিক্যালি রাঙামাটির। আমার মা হচ্ছে একজন নেপালি এবং আমার বাবা হচ্ছে খ্রিস্টিয়ান। আমার ঘটনাটা হচ্ছে আমার মা রিলেটেড। আমি যার ঘটনাটা এখন বলবো, উনি হচ্ছেন আমার মায়ের দাদি, দাদি হন আর কি। সো এখন আমার মায়ের দাদির ব্যাকগ্রাউন্ডটা একটু আমি আপনাকে সংক্ষেপে বলি। উনি ছিলেন হচ্ছেন একজন অ্যাসামিস মহিলা আসাম থেকে। সো উনি কিন্তু অসম্ভব তন্ত্রবিদ্যা করতেন আর কি। সো উনি খুব বেশি চর্চা করতেন এইসব নিয়ে। উনার পরপর হচ্ছে অনেকগুলো বাচ্চা, প্রায় 11টা বাচ্চার মতন উনার বাচ্চারা মারা যান। উনার বাচ্চা হওয়ার পরে হচ্ছে উনি বাচ্চাগুলাকে খেয়ে ফেলতেন। এখন হচ্ছে আমার নানার বাবা হচ্ছে এগুলা জানার পরে উনি সন্দেহ করেন যে আমার একটা বাচ্চাও মানে ইয়া করছে না, অ্যালাইভ নেই, সবগুলি মারা যাচ্ছে। সো উনি এটা নিয়ে চিন্তা করেন যে ব্যাপারটা কি। সো উনি একদিন হচ্ছে রাতে দেখলেন যে উনার ওয়াইফ নেই, বিছানায় ওনার পাশে নেই, শুধু বডিটা আছে কিন্তু মাথাটা নেই। উনি কিন্তু এর আগে কিন্তু জানতেন না, জাস্ট সন্দেহ করতেন। সো উনি যখন দেখলেন যে উনার বডিটা আছে মাথাটা নেই, সো উনি ভেবেছেন যে উনি হ্যালুসিনেট করছে বা এই ধরনের কিছু একটা, ঘুমের মধ্যে আবুল তাবুল দেখছেন। বাট উনি খেয়াল করে দেখলেন যে ভোর হওয়ার সময়, ভোর হওয়ার হওয়ার আগেই ওই যে ওনার যে ওয়াইফ, আমার নানার বাবা, দেখলেন যে ওনার ওয়াইফ এসছে, তার শুধু মাথাটা ভোমরা হয়ে এসছে, অর্থাৎ তার মাথাটা ভোমরা হয়ে সে রাতে চলে যেত। সো সে তার আর বুঝতে বাকি রইল না যে এটা সামথিং ইজ রং উইথ হার। সো এরপরে উনি ওনাকে একটু অবজার্ভ করা শুরু করলো, কিন্তু উনি কিন্তু জানতেন, দেখতেন যে উনি এইসব তন্ত্রমন্ত্র করতেন রাতে। ওনার আলাদা একটা ঘর ছিল, ওখানে উনি রাতে হলেই তন্ত্রমন্ত্রটা করতেন। সো আরেকদিন উনি খেয়াল করলেন যে উনি রান্না করছেন, ওনার ওয়াইফ মানে আমার দাদার মা উনি রান্না করছেন, কিন্তু চুলার ভিতরে উনার পা দিয়ে রান্না করছেন, পা ঢুকিয়ে মানে লাকড়ির পরিবর্তে ওনার পা দিয়ে উনি রান্না করছেন। হ্যাঁ, এগুলো অনেক কিছু উনি অবজার্ভ করেন। করার পরে উনি এই সিদ্ধান্তে আসেন যে এবার যদি উনি বাচ্চা ডেলিভার করেন, উনি আর ওই বাচ্চাটাকে সেভ করার জন্য উনি যা করণীয় তাই করবেন। তো এবার আমার নানা জন্ম হয়। জন্ম হওয়ার পরে আমার নানা একদম ওকে সাথে সাথে আমার নানাকে সরিয়ে ফেলেন, সরিয়ে ফেলেন, আর মানে ওই বাচ্চাটাকে তার শেয়ার খেতে পারেনি। এবং আমার নানার পরে আমার হচ্ছে নানার আরো দুই বোন হন, ওদেরকেও ওইভাবেই আমার আমার নানার বাবা উনি সরিয়ে ফেলেন, এবং হচ্ছে এভাবে ওরা তিন ভাই বোন ওরা বেঁচে যায়। আমার ওই বড় গ্রেট গ্র্যান্ড গ্রেট গ্র্যান্ডমাদার যাকে বলে উনি আর কিছু করতে পারেননি। যাই হোক, উনি আমি তো ওনার যে বিবরণ আপনাদেরকে দিয়েছি, উনি একজন আসামের মহিলা ছিলেন। এখন আসছি উনি ওনার মৃত্যুর পরের ঘটনা। উনি কিন্তু মৃত্যুবরণ করেন হচ্ছে আমাদের এখন যেখানে বাসা আছে, আমার মা আমার নানার কাছ থেকে যে বাসাটা পেয়েছে, সেই স্লটটা পেয়েছে, ঠিক ওই জায়গাটাতেই হচ্ছে উনি মৃত্যুবরণ করেন। ওই জায়গাটাই ছিল তার তন্ত্রবিদ্যার একটা জায়গা আর কি। তো এখন উনি মারা যাওয়ার পরে হচ্ছে আমরা তো জায়গা পাওয়ার পরে আমার মা জায়গা ওখানে বাসা করেছে, তো ওখানে হয় কি কোনো আউটসাইডার যদি আসে তখন প্রবলেম করে, অর্থাৎ উনি দেখতে আসে এবং উনি পছন্দ করে না, রাগান্বিত হয়ে যায়। শুধু আসলে বিষয়টা আমাদের বাসা বলতে না, আমাদের আমার নানার যতটুকু জায়গার সীমানা আছে, পাশে হচ্ছে আমার আমার এক মাসি থাকে, তার পাশে আরেক মাসি থাকে, আমার দুই মাসি এবং আমার মা, তিনজনে একদম পাশাপাশি তিনটা ওদের প্লট, এবং তার পাশেই হচ্ছে, অর্থাৎ তারা আমার মার আট ভাই বোন, আট ভাই বোনেরই হচ্ছে একসাথে একদম পাশাপাশি পাশাপাশি সবারই বাসা, ওদের প্লট এবং বাসা। এখন হচ্ছে তো এই আট ভাই বোনেরই এই পুরো জায়গাটাতেই হচ্ছে সমস্যা, এইটাই হচ্ছে ওর মূলত হচ্ছে তার ওনার হচ্ছে গঞ্জিটা এই মহিলার, আমার মার যে দাদির। এই জায়গাটার মধ্যে কে নতুন কেউ আসলে উনি দেখতে আসেন এবং একটা ঝামেলা করেন উনি সবসময়। একদিন একটু ছোট করে বলি, আমার হাজবেন্ডের এক ফ্রেন্ড এসছে বিদেশ থেকে, আমার হাজবেন্ড দুবাই থেকে কিছু গিফট পাঠিয়েছিল, কিছু পার্সেল পাঠিয়েছিল আমাকে দেওয়ার জন্য। আমি তখন রাঙামাটিতে ছিলাম, আমার তখন ফার্স্ট বেবিটা হয়েছে মাত্র, তো আমি আমার মার বাসায় আমি গিয়েছি। এখন হচ্ছে উনি উনি এসে তখন ছিল আবার রমজান মাস, তো উনি আমাকে বললেন যে ভাবি আপনি আমাকে ভোরের দিকে, আপনি আমাকে তিনটার দিকে আপনি আমাকে উঠে দিয়ে আমি সেরি করে আমি চলে যাবো চিরঙ্গে। উনি আমার বেসিক্যালি চিরঙ্গের। আমি বললাম যে ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখন উনি ওনাকে যে রুমে থাকতে দিয়েছি, ওটা একটু পিছনে আমাদের রুমে, আমার বেডরুমে, দুটো রুমের পরে হচ্ছে রুমটা। এখন উনি রাত্রে আনুমানিক 1-2 দিকে হবে, উনি হচ্ছে একদম দরজা জোরে জোরে করে নক করছে আমার। তো আমি বললাম যে কি হলো, বলো যে ভাবি আমি এই রুমে থাকবো না, আমাকে দেখলাম যে আমি একটা বয়স্ক মহিলা লুঙ্গি পরা, উনি আমার বুকের উপর উঠে আমাকে গলা চিপতে চাচ্ছে, আমাকে মেরে ফেলতে চাচ্ছে এবং খুব রাগান্বিত উনি, আমি কেন এসছি এখানে। আমার আমার যে নানার মা, উনি কিন্তু যেহেতু আপনাকে বলেছি এসএমএস, উনারা কিন্তু লুঙ্গি পরতেন, লুঙ্গি ব্লাউজ পরতেন, ট্রাভেলাররা যা পরে আর কি। এখন কি করেছে, উনি আর থাকবে না। এখন বললাম ঠিক আছে ফাইন, আপনি তাহলে ড্রয়িং রুমে, আমাদের একটা খাট আছে, আপনি ওখানে থাকেন। উনি আর ওয়েট করেনি, উনি সেই করে উনি একদম চুরঙ্গের দিকে রওনা দিয়েছে, উনি আর থাকবেন, খুব ভয় পেয়েছেন উনি। আরেকদিন ঘটনা বলি, আমার তখন আমার বিয়ে হয়নি, আমার জাস্ট এসএসসি পরীক্ষার আগে আগে, আমার খুব ক্লোজ ফ্রেন্ড আছে, সে প্রায় সময় আসতো আমার বাসায়, আসতে নাইট স্টে করতো আমার সাথে, আমরা একসাথে ঘুমাচ্ছি। আমার আবার বেডরুমে যেটা ছিল, বেডরুমের পাশে একটা জানলা ছিল, বড় জানলা, জানালার পাশে হচ্ছে আমার মামারা থাকতো, আরেক মামারা থাকতো, মানে যে পাশাপাশি বললাম সব মামারা মাসিরা হচ্ছে একই জায়গার মধ্যে পাশাপাশি সবার ঘর। এখন হচ্ছে রাত্রে ও স্বপ্নে দেখছে আমার ফ্রেন্ড, যে জানলা দিয়ে একটা বুড়ি লুঙ্গি পরা, উনি খুব কটমট করে ওদের দিকে তাকাচ্ছে এবং মানে বলছে যে তুমি কেন এখানে আসছো, কেন তুমি এখান থেকে তুমি চলে যাও, তুমি চলে যাও নাহলে তোমাকে আমি খেয়ে ফেলব, খুব মানে কটমট করে তাকাচ্ছে তার দিকে এবং খুব রাগান্বিত। আমার বান্ধবী তার মধ্যে সকালে উঠে আমাকে বলতেছে যে দোস্ত আমি থাকবো না এই ব্যাপার, তাকে বলতে দূর তুই মনে হয় মাঝে মাঝে সপ্তাহে। আমরা তো বিষয়টা জানতাম অনেক আগে থেকে, মাদের কাছ থেকে শুনেছি এবং আমাদের যারা গেস্ট আসতো ওদের কাছ থেকেও শুনেছি, ওদের সবার কাছে ইনসিডেন্টটা হতো, সবাই দেখতো ফেস টু ফেস, একদম দেখতো ওরা। সো আমি তো বুঝেছি, আমি ও ভয় পাবে এই জন্য আমি বললাম দূর এগুলো সব হয় নাকি, তো আমি তাকে এগুলো বলে উড়িয়ে দিয়েছি। কিন্তু ও আর থাকতে, সারাদিন থাকতো, তারপর রাতে আর সন্ধ্যার পরে আর সে থাকতো না, সে চলে যেত। এভাবে চলতে থাকে। রিসেন্ট একটা ঘটনা বলি, সেটা হচ্ছে আমার বড় ছেলের সাথে ঘটা। আমরা হচ্ছে গত কয়েক মাস আগে আমরা গিয়েছি রাঙামাটিতে, রিসেন্ট ঘটনা একটা, ধরেন 6 মাস হবে। তো আমরা অনেকদিন পরপর যাই এখন রাঙামাটিতে, যেহেতু বাচ্চাদের ছুটি ছাটা থাকে না, অনেক কাজে বিজি থাকি চিরঙ্গে আমরা। তো আমরা গিয়েছি একটা অনুষ্ঠানে গিয়েছি, আমার বড় ছেলে হচ্ছে আলাদা রুমে ছিল আর কি, তো আমরা সবাই সামনের রুমে। তো সে হচ্ছে অনেক রাত পর্যন্ত গান শুনে এবং মোবাইল নিয়ে ঘাটাঘাটি করে, তো সে ডিম লাইট পাশের রুমে, কিন্তু ডিম লাইট চলছে তার রুমে, পাশের রুমে যেটা ডিম লাইট চলছে এটা তার রুমে মানে আসতেছে আর কি আলোটা। আর প্রায় রান্নাঘরে লাইটও জ্বালানো ছিল, যেহেতু ভয় পাবে, ও ঘুমাচ্ছে, ঘুমাই নাই তখন, সে মোবাইল নিয়ে টানাটানি করছে, গান টান শুনছে। সে দেখতেছে যে তার সামনে একদম ওখানে একটা আলনা ছিল, আলনার ওখানে একটা বয়স্ক মহিলা লুঙ্গি পরা সে দাঁড়িয়ে আছে এবং তার দিকে তাকায় আছে। তো তার সামনে যেহেতু মোবাইল ধরা, তার মুখের সামনে মোবাইল ধরা, তো সে কিন্তু দেখছে, দেখছে যে তার সামনে কেউ দাঁড়িয়ে আছে, তার খুব কাছে না কিন্তু তার একটু দূরে দাঁড়িয়ে আছে এবং তার দিকে তাকিয়ে আছে, সে কিন্তু সব দেখছে। সে দেখার পরে সে তো জানে, আমার বড় ছেলে একটা যথেষ্ট সাহসী, সে ভয় পায় না এইসবে, কারণ সে তো জানে এটা কি। সে কি করেছে, ইগনোর করেছে না দেখার ভান করে অপর পাশে শুয়ে সে মোবাইল দিয়ে গান হেডফোন ঢুকিয়ে সে গান শুনছে এবং চোখ বন্ধ করে শুয়েছিল। ওদিকে আর সে নোটিস করেনি, সে বুঝাতে চেয়েছে সে এটা নোটিস করেনি, সে জাস্ট জিনিসটাকে ইগনোর করেছে, করে সে তার মতো করে ওর পাশে ফিরে সে তার কাজ সে করছিল। তো এভাবে অনেক আসলে ঘটনা হতে থাকে। আরেকদিন ঘটনা বলি, আমার হাজবেন্ড ওখানে গিয়েছিল আমার সাথে, তো আমি আর সে হচ্ছে ভিতরে রুমে শুয়েছি। এই তো আমাদের লাস্ট একটা রান্নাঘরের সাথে একটা রুম আছে ছোট, ওটাতে আমি আর ও শুয়েছি। ওটা আমরা আবার এক্সটেনশন করে একটা কাঠের ঘরের মতো করেছিলাম আর কি। তো জানালা দিয়ে ফুরফুর বাতাস আসতেছে, দুইটা জানালাই আমি খুলে রেখেছি। ওটা হচ্ছে একটা মাচা ঘরের মতো আর কি, যে বাসাটা কথা বলছি ওটা একদম নিচে জাস্ট হচ্ছে কাঠ দিয়ে তৈরি করা। তো আমি শুয়ে গিয়েছি, আমার হাজবেন্ড তখনও ঘুমায়নি, ও মেবি গান শুনছিল বা তখনও মানে তন্দ্রার মতো হয়ে এসছে আর কি। তা সে দেখছে এক মহিলা লুঙ্গি পরা জাস্ট রান্নাঘরের ওদিকে দাঁড়িয়ে আছে। এবার রান্নাঘর থেকে আস্তে 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 হেঁটে হেঁটে আমাদের দরজার, আমাদের বেডরুমে যে দরজার পর্দা ধরে দাঁড়িয়ে আছে, এবং তার চোখের পলক পড়তে না পড়তেই আমার হাজবেন্ডের সে একদম খাটের কিনারে চলে এসছে। সে তাকে ভালো করে উকি ঝুঁকি মারে দেখছিল আর কি। সে তো কখনো এনকাউন্টার হয়নি তার সাথে কখনো ফেস টু ফেস। আর তার তো সে আমার কাছ থেকে শুনেছে এইসব ঘটনাগুলো, বাট সে কখনো ফেস টু ফেস এটা আসলে দেখেনি, এনকাউন্টার হয়নি তার সাথে কখনো। সে ভয় পেয়ে গিয়েছিল, তো আর কিছু না করে ও প্রার্থনা করে সে শুয়ে গিয়েছে। তারপর আমাকে সকালে বলছিল যে এরকম আমি একটা মহিলা দেখেছি। আমি তাকে বললাম যে তুমি যাকে দেখেছ সেটা হচ্ছে অমুক, আমি তাকে বললাম। সে বললো যে হ্যাঁ আমি বুঝতে পেরেছি, এই জন্য আমি আর আমি ভয় পেয়েছিলাম তোমাকে ডেকেছি, কিন্তু তুমি একদম অঘোর ঘরে ঘুমাচ্ছ। এভাবে এখনো আমাদের আসলে ঘটনাগুলো ঘটছে প্রতিনিয়তই। আর হচ্ছে ওখানে আমরা এখন আর কেউ নেই, ওখানে আমরা ভাড়া দিয়েছি এবং ভাড়াটিয়ারাও আসলে থাকতে পারে না, অনেক ভাড়াটি এসছে চলে গিয়েছে, কিছু স্টুডেন্ট ছিল ওরাও চলে গিয়েছে। লাস্টে যারা ভাড়াটিয়া ছিল একটা হিন্দু ফ্যামিলি, ওরা ওদের ছেলের বউয়ের পেটে বাচ্চা ছিল, বাচ্চাটাও মারা গিয়েছে এখানে আসার পরে, এবং উনিও মারা গিয়েছে, মহিলাও মারা গিয়েছে, তারপরে তার শ্বশুর শাশুড়ি এরাও মারা গিয়েছে, তার হাজবেন্ড উনিও মারা গিয়েছে এখানে আসার পরে। ওরা ফ্যামিলির চার প্রায় তিন চারজন এখানে এই বাসায় মারা গিয়েছে পরপর পরপর একদম। তারপরে লাস্টে ওরা যারা বেঁচেছিল ওরা বাসাটা ছেড়ে দেয়। আসলে এইসব ঘটনা এখনো আসলে কন্টিনিউ হচ্ছে। যাই হোক রাসেল ভাই, আজকের মতো করে আমি বিদায় নিচ্ছি। আমার কাছে আরো অনেক কিছু ঘটনা আছে, পরবর্তীতে আশা করি আমি শেয়ার করব আপনাদের সাথে কোন একদিন। আমার ঘটনাটি ভালো লাগলে আপনার ভূত.com এ আপনি শেয়ার করবেন, সেটা আশা করছি। আপনি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনার দোয়ায় আমাদেরকে রাখবেন। ভালো থাকবেন, শুভরাত্রি।
Welcome back.
আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমি কথা না বাড়িয়ে সরাসরি আমাদের দ্বিতীয় অডিও ক্লিপ যাব। 2024 সালে 214তম এপিসোড শুনছেন আপনারা ভূত.কম থেকে। আমি রাসেল আছি আপনাদের সাথে। চলুন চলে যাই আরো একটি অডিও ক্লিপে।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন, আর আপনি তো সবসময় ভালোর দলেই থাকেন। আমি রাকিব, কুড়িগ্রাম জেলার রুমারি উপজেলা থেকে বলছি। আমি ভূত FM এর একজন নিয়মিত শ্রোতা ছিলাম এবং ভূত.কম এরও একজন নিয়মিত শ্রোতা। আমি আসলে গল্প বলবো বলবো করে আর বলা হয়নি, তাই আজকে সময় বের করে আপনাকে গল্পটা পাঠানো, ভয়েস পাঠানো। আসলে আমি যেহেতু গ্রামের একজন ছেলে, অনেক ভূতের গল্প শুনেছি, অনেক ঘটনা শুনেছি, যাই হোক কোনোটাই বলা হয়ে ওঠেনি। কিন্তু আজকের ঘটনাটা বলার প্রধান কারণ, ঘটনাটা আমি নিজের চোখে দেখেছি, যার কারণে ঘটনাটা বলা, এবং ঘটনাটা বলার পিছনে আরো একটা কারণ রয়েছে, যেটা ঘটনাটা শেষে আপনারা জানতে পারবেন। তো রাসেল ভাই, বেশি কথা না বলে আমি আমার ঘটনায় চলে যাই। ঘটনাটা ঘটে আমার নিচের মামাতো বোনের সাথে সাল 2020 জানুয়ারি মাস। ঘটনাটা ঘটে আমাদের গ্রামের বাড়িতে, আমাদের নানো বাড়িতে। রাসেল ভাই, আপনাকে বলে রাখি যে আপনারা হয়তো জানবেন যে কুড়িগ্রাম জেলাটা হচ্ছে আপনার একটি প্রত্যন্ত একটা জেলা, তার মধ্যে রুমারি উপজেলা অনেক প্রত্যন্ত। রুমারি উপজেলার কিছু কিছু গ্রামে এখন পর্যন্ত বৈদ্যুতিক সংযোগ পৌঁছায়নি, আপনি বুঝতেই পারতেছেন কিরকম অবস্থা আমাদের। আমাদের নানো বাসা হচ্ছে আপনার ইন্ডিয়ার যে বর্ডারটা আছে তার কাছাকাছি। আমাদের বাসা থেকে আমাদের নানো বাসার দূরত্ব হেঁটে 15 মিনিট। তো এরকম একদিন সকালে হঠাৎ মামা ফোন দিল আম্মুকে, ফোন দিয়ে বলতেছে যে তোরা এখনই চলে আয়। আমার মামাতো বোনের নাম হলো মুক্তি, বলতেছে যে মুক্তির অবস্থা খুব খারাপ, সে তো তোরা তাড়াতাড়ি চলে আয়, সে মারা যাওয়ার মতো অবস্থায়। তখন আম্মু তাড়াহুড়া করে আমাকে রেডি হতে বলে আমি মোটর সাইকেল করে আম্মুকে 5 মিনিটেই আমাদের নানু বাসায় নিয়ে যাই। নিয়ে যাওয়ার পর দেখি যে সে আপাতত সুস্থ, কিন্তু বাড়িতে অনেক মানুষ তার মাথায় পানি ঢালা হচ্ছে। যাই হোক, তার বয়স হবে আপনার 14-15 ওই মেয়েটার বয়স, মানে আমার মামাতো বোনের। তখন আমি আম্মুর কাছে জিজ্ঞেস করি যে আসলে ওর হঠাৎ কি হয়েছে যে এরকম অবস্থা। পরে আম্মু আমাকে বলল যে অনেকদিন আগে, প্রায় 1 মাস আগে, ওর সাথে কিছু ঘটনা ঘটত। ঘটনাগুলো এরকম যে ওই আমাদের নানু বাসাটা এরকম যে আপনার নানু বাসার পিছনে অনেক ভাড়ছাড় এবং অনেক পুরনো কয়েকটা গাছ আছে, মানে এমন বাড়ি যে একটু কলস টাইপের, কোন একটা রাস্তা দিয়ে ঢুকে আমাদের নানু বাসাটা একটা জমির মাঝখানে, আশেপাশে কোনো বাসা নেই, কিন্তু প্রচুর বাঁশঝাড় গাছগাছালি থাকার কারণে সবসময় অন্ধকার হয়ে থাকে। আর যেহেতু সেখানে বৈদ্যুতিক সংযোগও ছিল না, সোলারের ইয়াতে চলতো, তো কি হতো যে আমার মামাতো বোন যখন আমাদের ওই বাঁশঝাড়ের ওইখানে সন্ধ্যায় একদিন গেছিল, যাওয়ার পর সে দেখতে পায় যে অনেক দূরে একটা কালো একটা মূর্তি, মানে কালো কালো বলতে আপনার একটা মানুষ, ছোট্ট ছেলে, তার পুরো শরীর কালো, একেবারে কালো, একটা মানুষই কিন্তু অনেক কালো, তার দাঁত দেখা যায়, আর মনে করেন যে চোখগুলো জল জল করতেছে, আর জিহ্বা, লাল জিহ্বা বের করা, তাকে ডাকতেছে যে আয় আমার সাথে আয়, আয় আমার সাথে আয়। সে তো অনেক ভয় পায়, ভয় পাওয়ার পর সে বাসায় আসে, অজ্ঞান হয়ে যায়, সেন্সলেস হয়ে যাওয়ার পরে তাকে যখন জিজ্ঞেস করা হয় যে কি হয়েছিল, তখন সে বলে যে এরকম এরকম হয়েছে আমার সাথে। কেউ ওরকম ইয়া করে না, কিন্তু সবার মাথার মধ্যে বিষয়টা থাকে। তারপরে দেখা যায় যে এক সময় যে ওই খাটে শুয়ে আছে, খাটটাকে যেন অনেক উঁচায় উঠাইছে, আবার ঢাম করে ফেলে দিছে, এরকম অনেক ঘটনা ঘটত। সে বাথরুমে যাইতো, বাথরুমে যাওয়ার সময় বাথরুমের সাইড থেকে ওকে ডাকতো যে আয় এদিকে আয় আমার সাথে আয়। এই টাইপের অনেক ছোটখাটো ঘটনা ঘটতো। ঘটনা ঘটার পরে আমাদের নানু বাড়ির মানুষরা হুজুর ডাকলো, মানে আমাদের হুজুর ডাকার পর যেটা হয় যে আমরা আমাদের যে জিন আনার যে প্রক্রিয়াটা সেটাকে আমরা বলি ভাড়ে বসা। তারা নাকি ভাড়ে বসছিল, ভাড়ে বসার পর তাকে হাজিরও করছিল, হাজির করার পর কি কি হয়েছে আমি জানি না আর কি। হাজির করার পর সে বলছিল যে সে আর তাকে ইয়া করবে না, ভয় দেখাবে না, তারা চলে যাবে, এই টাইপের কথা বলছিল। বলার পর আম্মু আমাকে এই ঘটনাটা বলার পর আমি বুঝলাম বিষয়টা কি। তারপরে আমরা যেদিন ওই নানু বাসায় গেছি ওই দিন রাত্রে আবার হুজুর ডাকা হলো। তার এই অবস্থা দেখে হুজুর ডাকার পর আবার আবার ভাড়ে বসার আয়োজন করা হলো, মোমবাতি আনা হলো, তারপরে আরো যে প্রক্রিয়াগুলো থাকে, একটা জায়নামাজ বিছানো হলো, জায়নামাজ বিছিয়ে জায়নামাজের ছাইটে একটা বৃত্ত সার্কেল ছার্কেল অঙ্কন করা হলো, তার ভিতরে আমার মামাতো বোনকে বসানো হলো পূর্ব পশ্চিম, পূর্ব পশ্চিম করে বসানোর পর পুরো ঘর অন্ধকার, একটা মোমবাতি জ্বালানো, আমরা সাইডে বসে আছি অপেক্ষা করছি কখন সেই জিন হাজির হবে। তারপর অনেক চেষ্টা করলো হুজুর, কিন্তু কোনোভাবেই জিনটা হাজির হচ্ছিল না। প্রায় এক ঘন্টা পরে দেখলাম যে আমার মামাতো বোন মুখ খুলছে। আসলে আমরা বলে রাখি যে আমাদের ওই এলাকার মানুষগুলো যারা গ্রামে থাকে তাদের ভাষাগুলো একটু অন্যরকম হয়, উজান ভাটি একটা বিষয় আছে। কিন্তু আমি লক্ষ্য করলাম যে যখন সে কথা বলছে আমার মামাতো বোন, সেটা বিশুদ্ধ বাংলা ছিল এবং মনে করেন সে এমন ভাবে কথা বলছিল যে তার কণ্ঠটা অন্যরকম হয়ে গেছে, একটু মোটা হয়ে গেছে। মোটা হয়ে যাওয়ার পর মানে তারপরে হুজুর আমার মামাতো বোনের হাত ধরছে, হাতের কবজি কবজি ধরার পর তাকে প্রশ্ন করা হচ্ছে। প্রশ্নগুলো এমন যে তুই ওকে কতদিন থেকে ফলো করেছিস বা ওকে ভয় দেখাস কেন, এই টাইপের। তারপরে ওই বলে যে আমার ওকে ভাল লাগছে, ওকে অনেকদিন থেকে আমি ফলো করতেছি, ওকে আমি বিয়ে করব, এরকম একটা মন্তব্য ছিল। তারপরে তার পরিচয় জানা হয় ওই জিনটার যাকে আনা হয়েছে। পরিচয় জানার জন্য তাকে যখন বলা হয় আমি 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 যতটুকু আমি শুনেছি যে সে বলেছে যে তার বয়স 18 বছর, তার ধর্ম হিন্দু, তাকে নাকি যাকে বলে ওই যে আমরা হিন্দুদের কালী বলি না যে জি বা বের করা থাকে, মা কালী যাকে বলে, তার বর্ণনা মতে সে হলো কালী কিন্তু ছেলে। হ্যাঁ, এটা বলার পর সে বলতেছে যে আমি আমার ওকে ভাল লাগছে, আমি ওকে বিয়ে করব, এরকম অনেক কিছু বলার পর যখন হুজুর বারবার বলতেছে যে তুই ওকে আর ভয় দেখাবি না, ওকে আর বিরক্ত করবি না, তুই আজকেই এই বাসা থেকে চলে যাবি, তখন সে বলে যে না আমার ওকে ভাল লাগছে, ওকে আমি নিয়ে যাব। তারপর রাসেল ভাই একটা কথা হলো যে আমার মামা তো আমার ছোট মামা যেটা তার বউয়ের মানে আমার মামির বাচ্চা পেটে থাকাকালীন মারা যায়, মানে সেটা এক মাস তার ওই 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 ঘটনার এক মাস আগে। তখন আমার মামার লোকগুলো জিজ্ঞেস করে তাহলে ওই বাচ্চা মারার পেছনে তুই দায়ী? পরে বলে না আমি 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 আমার সাথে আমি বাচ্চা মারার পেছনে কোনো দায়ী নেই আমার, কিন্তু আমি ওকে ভয় দেখাই আমি, কারণ ওকে আমি বিয়ে করতে চাই, ওকে নিয়ে আমি অনেক দূরে চলে যাব কোন একটা পাহাড়ে, তার বর্ণনা মতে। এরকম অনেক জোর করার পর সে স্বীকার করে যে হ্যাঁ সে ওই বাচ্চাটাকে মেরেছিল, বাচ্চাটা মারার কারণ বলায় সে বলে যে সে নাকি ওই কোন এক বাঁশঝাড়ের পিছনে কোন একটা কাজ করতেছিল অথবা হাঁটাহাঁটি করতেছিল বা কোন একটা কাজ। তখন আমরা যে বলি যে গোবর ফেলে দেওয়া, মানে গ্রামে গরুর গোবর গুলো কোন একটা জায়গায় ফেলা হয়, আর সে নাকি সন্ধ্যাবেলা এই গোবরটা ফেলছিল এবং সেটা ওই যাকে বলি জিন বা কালী তার গায়ে গিয়ে লাগে, যার কারণে সে অনেক বিরক্ত হয়, অনেক রাগান্বিত হয়, যার কারণে তার পেটে থাকা বাচ্চাকে মেরে ফেলে। যাই হোক, রাসেল ভাই তার ওই কথা বলার সময় তাকে বলে যে তোর সাথে আর কে কে আছে এই বাসায়। রাসেল ভাই বলে রাখা ভালো যে আমাদের নানি বাসার পেছনে একটা বড় জারুল গাছ আছে, সেই গাছেই তারা থাকতো তাদের বর্ণনা মতে। বলে যে আমার সাথে একটা জিন আছে, আগের বার যখন আমাকে হাজির করা হয়েছিল সে ভয়ে সে চলে গেছে তখনই, কিন্তু আমি যাইনি কারণ আমি ওকে পছন্দ করি, ওকে আমি বিয়ে করে পাহাড়ে নিয়ে যাবো, এই টাইপের বর্ণনা। তারপরে আপনার আপনার বলে যে হুজুর তাকে অনেক কিছু বলে, যেমন মেরে ফেলার হুমকি দেয় হুজুর যখন অনেক। আমি একটা জিনিস লক্ষ্য করতেছিলাম যে সে যখন কিছুই মানতেছিল না ওই জাগে ওই জিন বা ওই কালি যেটাই, ওই হুজুরটা তার হাত ধরে কিছু একটা পড়তেছিল আর হাতের মধ্যে চাপ দিতেছিল, যার কারণে সে অনেক কান্না করতেছিল। কান্না করার পর হুজুর এক পর্যায়ে বলে যে এখন তো আমি তোকে আর ছেড়ে দেবো না, তোকে মেরে ফেলবো, তুই আর এখান থেকে যেতে পারবি না। তখন সে অনেক কান্নাকাটি করে বলে জীবন ভিক্ষা চায়। এক পর্যায়ে হুজুর বলে যে তাহলে তোকে আজকেই পুরো এই এলাকা ছাড়তে হবে। পরে সে রাজি হয় যে হ্যাঁ আমি ওই জিন চলে গেছে, আমিও চলে যাব, আমি থাকবো না এখানে, আমি কাউকে ডিস্টার্ব করবো না। তারপরে আপনার বলে হুজুর বলে যে তুই যে এখান থেকে চলে যাবি তার আমরা কেমনে বুঝবো। পরে বলে হুজুর বলে যে তুই এখান থেকে যাওয়ার সময় ওই জারুল গাছের একটা বড় ডাল ভেঙে দৌড়ের মাঝখানে ফেলে রেখে যাবি যখন যাবি। তখন আমরা লক্ষ্য করলাম যে হুজুর ওই হাটটা ছেড়ে দেওয়ার পর আমার মামা তখন মাটিতে পড়ে যাওয়ার পর সাথে সাথে আমরা লক্ষ্য করলাম যে চারুল গাছের কোন একটা মানে কেউ অনেক জোরে ডাল ভাঙছে এরকম একটা শব্দ। তারপর কিছুক্ষণের মধ্যেই আমাদের নানুবাড়ির দুয়ারে একটা ডাল ফেলে দেওয়া হয়। ফেলে দেওয়ার পর সে হয়তো চলে যায়। রাসেল ভাই এটাই ঘটনা ছিল। আসলে এই ঘটনা থেকে কিছু আমি প্রশ্ন রাখতে চাই আপনার কাছে, যে আমি একটা জিনিস শুনেছিলাম যে জিন জাতি নাবালক হয় অনেক কয়শ বছর বয়সে জানি, কিন্তু তার বর্ণনা মতে তার বয়স ছিল 18 আমার দেখা মতে, এবং তার ধর্ম ছিল হিন্দু। আমি এটা জানি যে জিনদের ধর্ম হিন্দু হতে পারে, কিন্তু একটা জিন তার অবয়ব কালী, সে তাকে জিন বলে আখ্যায়িত করে নাই। আমার জানার মতে সে বলেছিল যে সে কালী, হিন্দুদের যে আমরা কালী বলি সে কালী, তার সাথে একটা জিন ছিল। মানে সে তাহলে কি সে জিন ছিল না? মানে কি রাসেল ভাই এই গল্পটার সত্যতা আমি নিজেই এই ঘটনাটা আমি নিজে ওখানে থাকা কালীনই এই ঘটনাটা আমি দেখি, যার কারণে এই ঘটনাটা শেয়ার করা এবং আপনাদের কাছে এই প্রশ্নগুলো রাখলাম যে আসলেই এইগুলো আসলেই কি জিন না অন্য কোনো জাতি। যাই হোক, যেহেতু আমি প্রত্যন্ত এলাকা থেকে একটা কোনো একটা গ্রাম থেকে বিলংস করি, তাই আমি অনেক ঘটনাই জানি, কোনোটাই বলে হওয়া ওঠেনি, কিন্তু যে এই ঘটনাটা আমার নিজের চোখে দেখা, নিজেই এক্সপিরিয়েন্স করা, তাই ঘটনাটা শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। ইনশাল্লাহ আগামীতে আরো অনেক অনেক ঘটনা পাঠাবো আমাদের এলাকার। রাসেল ভাই আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, ভালোর দলেই থাকবেন।
স্বাগত জানাচ্ছি এত রাত পর্যন্ত যারা এখনো পর্যন্ত আমাদের সাথে জেগে আছেন, ঘটনা শুনছেন, তাদেরকে অনেক 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 ধন্যবাদ। আপনাদের ভালোবাসাই আমাদেরকে সামনে এগিয়ে যাবার প্রেরণা যোগায়। এভাবেই সাথে থাকুন, এভাবেই পাশে থাকুন, আপনারা আজীবন আমাদের সাথে এবং আমরা আপনাদেরকে সাথে নিয়ে পথ চলতে চাই। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
আশা করি সকলে ভালো আছেন, আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রথমে আমার পরিচয় দিই, আমি হচ্ছে আফসারা, পুরান ঢাকা থেকে। এবার আমি এসএসসি ক্যান্ডিডেট, মানে আমি এসএসসি পরীক্ষা দিব। তো আমার জীবনে যত প্যারানর্মাল ঘটনা শুরু হয় সেটা হচ্ছে 2018 থেকে। 2018 দিকে হচ্ছে আমি আমার দাদু বাড়ি যাই গ্রীষ্মের ছুটিতে। তো এখানে একটা কবরস্থান রয়েছে, নর্মাল মানুষদের কবর দেওয়া হয় না, যারা আত্মহত্যা করেছে তাদেরকে কবর দেওয়া হয়। তো আমি আবার এমন ভূত বলে মানে এইসবের দিকে না অত বেশি নজর দিই না, মানে অত বেশি আমার খেয়াল ছিল না। তো আমি সেই কবরস্থানের পাশে একটু বাঁশ বাগান রয়েছে, সেখানে যে ছবি ক্লিক করি মানে অনেকগুলো ছবি তোলা হয়। তো পরবর্তীতে রাস্তায় তো কোনো প্রবলেম ছিল না, মানে নর্মালি কোনো প্রবলেম হয়নি দুইটা একটা মাসে। তো আমি বাসায় আসি, আসার পর আমার লাইক কিছু দেখতে পাচ্ছিলাম না, মানে কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি কিছু দেখতে পাচ্ছিলাম না বা অনুভব করতে পাচ্ছিলাম। আর সেই সময়টা আমার এক ধরনের ভয় কাজ করছিল ক্যান্সার, তো আমি নিজেও বলতে পারবো না ভয়টা কিসের ছিল বা কেন ছিল। তো ওইরকমই আমার মানে একটা ভয় কাজ করতেছিল। আর তো আগে বলে রাখছি আমার ফ্যামিলির সাথে একটা জিন রয়েছে যে আমাদের লাইক প্রোটেক্ট করে এরকম। তো সেই জিনের সাথে তো আমার কখনো সরাসরি দেখা হয়নি, বাট তার সাথে অনেকবার আমি মুখে কথা বলেছি। তো সেই জিন আমাকে আমার আম্মুকে ইনফর্ম করে যে আমার সাথে নাকি সেই কবরস্থান থেকে একটা খারাপ জিনিস এসেছে। তো সেটা আমার আম্মু আমাকে আবার বুঝতে দেন, আমার আপুকে জানিয়েছিল। তো আমার আপু হচ্ছে একজন কোরআনের হাফিজ, তো তিনি আমাকে বলেন যে তুমি আমার সাথে এই কোরআন সুরাগুলো রিপিট কর। তো আমি অনেক ট্রাই করেছিলাম বাট কোনো মতেই আমি রিপিট করতে পারতেছিলাম না। তো আপু আমাকে হঠাৎ একটা জোরে চড় মারে এবং পরবর্তীতে ধর্মীতে বলে রিপিট করো তুমি কেন করতে পারবা না। তো পরে হচ্ছে আমি দেন দুই মিনিট পর রিপিট করতে পারি। তো এইখানে এই ঘটনাটা শেষ হয়। মেনলি এই ঘটনার পর হচ্ছে আমি ঢাকায় চলে আসি, আর দেন আমার সাথে কিছু ছোটখাটো প্যারানর্মাল মানে অ্যাক্টিভিটি শুরু হয়, যেটা লাইক আমি ভাবতাম এগুলো হয়তো বা আমার মনের ভুল, আমি অত গুরুত্ব দিতাম। তো দেন শুরু হয় আমার সাথে ড্রিম, আমি অনেক ঘন ঘন ড্রিম দেখতে শুরু করি। তো ভয় কি একবার হচ্ছে আমি একটা স্বপ্ন দেখি, স্বপ্নটা এমন ছিল যে আমি একটা উঁচু জায়গায় মানে ছবি তুলতেছিলাম, সেলফি তুলতেছিলাম। তো হঠাৎ করে আমি পানিতে পড়ে যাই এবং পানিতে একটা রড ছিল যেটা হচ্ছে সরাসরি আমার পেটে ঢুকে যায় এবং আমি মারা যাই, এরকম টাইপের একটা ছিল ড্রিম। তো আমার হবি অনুযায়ী আমি সেই ড্রিমটাকে ডায়েরিতে নোট করে রাখি। তো সেই ড্রিমটা আমি দেখেছিলাম 25 সেপ্টেম্বর 2019 সালে। আর মানে এরপর আমি আরো কিছু ড্রিমস দেখতে থাকি যেগুলো আসলে রিয়েল লাইফ আমার সাথে প্রুভ হয়েছে। তো 2020 সালে ফেব্রুয়ারির দিকে হচ্ছে আমি আমার দাদু বাড়ি যাই। মেইনলি আমার দাদু বাড়ি হচ্ছে মাদারীপুর, আর আমার ফুফিদের বাসা হচ্ছে মাদারীপুরের লেকপার। যারা মাদারীপুরে থাকেন বা গিয়েছেন তারা চিনবেন লেকপার। তো সেখানে আমি ওইখানে হয় কি আমি লেকপারের ফ্যামিলি সহ যাই। তো ওখানে হয় কি যে সেলফি টাওয়ার আছে একটা, সেই সেলফি টাওয়ার যখন আমি নামতে যাই হঠাৎ করে মানে আমার পা স্লিপ কাটে। তো মনে হচ্ছিল মানে আমার কাছে মনে হয়েছে যে কেউ আমাকে অথবা পিছন দিক থেকে আমি ধাক্কা দিয়েছি। তো আমি হঠাৎই পড়ে যাওয়ার মানে পড়ে যাব ওই টাইমে কেউ আমার হাত ধরে ফেলে। তো আমি ড্রিমে দেখেছিলাম যে আমি পরন ছিলাম একটা হোয়াইট কালার ব্লেজার আর হিলস। তো ওইখানে আমি মানে ওই দিনটাতে আমি ওই হোয়াইট কালার একটা ব্লেজার পরেছিলাম এবং সাথে আমার হিলস ছিল। তো আমার ড্রিমের সাথে হুবহু মিল যায়, বাট সেই মরার পার্থক্য ছাড়া আমি লাইক পাইতে পড়িও না মরিও। তো যখন আমি মানে করবো আমার পাশলিপটাকে নিশ্চিত আমার আম্মু হচ্ছে মানে আমার নাম বলে হচ্ছে মানে চিৎকার করে, তো ওই টাইমটায় আম্মু বুঝতে পারে যে আমার মেয়ের কোনো বিপদ হবে। তো সেই জিনটা এসে আমার খাতটা ধরে ফেল, এরকম আমি ফুল অনুভব করতে পারি যে হ্যাঁ আমার হাত ছোড়া মাটি থাকলেছে তাহলে আমি পাইতে পরিচিতাম। তো এরকম করে আরো ড্রিমস হয় যেগুলো পুরনো হয় রিয়েল লাইফে, এরকম মানে স্বপ্ন দেখা, প্যারানর্মাল অ্যাক্টিভিটিস। তো প্যারানর্মাল অ্যাক্টিভিটিস বলতে হতো কি, রাতে আমার হঠাৎ করে ঘুম ভেঙে যেত, তো মেবি তিনটা কি চারটার দিকে আমার ঘুম ভেঙে যেত। আমি শুনতে পেতাম কি কেউ হচ্ছে আমাদের ছাদে পাতা পোতা দিয়ে মানে বাড়ি দিলে যেমন একটা শব্দ হয় ওরকম শব্দ হতো, আমি সেটা বুঝতে পারতাম শুনতে পারতাম। তো একদিন হয় কি আমার সিবলিংস যারা আছে তারা বাসা ছিল না, আম্মু আব্বু আমি ছিলাম, তো আম্মু আব্বু তার জন্য ঘুমিয়েছিল, তো আমি আমার রুমে ছিল। হঠাৎ করে আমি দেখতে পারি কেউ একজন নামাজ পড়ছে, মানে আমার উপরেই কেউ নামাজ পড়ছে, তার ছায়া যেটা সেটা মানে স্পষ্ট বোঝা যাচ্ছিল। তো আমি ভাবি যে পাশে বাসার পাশে মসজিদ, ওইখান থেকে মেবি ছায়া রিফ্লেক্ট করতেছে। বাট যখন সকাল হয় তখন আমি বুঝতে পারি যে যেই নামাজটা পড়ছিল সে লাইক পশ্চিম দিকে নর্মালি মানুষ নামাজ পড়ে, বাট সে পড়ছিল পূর্ব দিকে। তো বিষয়টা আমি অতটা ওই টাইমে গুরুত্ব দিইনি। এমন করে করে আসে 2021, তো 2021 আমি আবার আমার দাদু বাড়ি যাই। তো ওইখানে আমার এক ফুপি আছেন যিনি হচ্ছে আত্মহত্যা করেছেন। তো আমি আমার চাচিদের পাশে ছিলাম রাতের বেলা, রাতের বেলা না এটা হচ্ছে বিকেল বেলা, রাতে মানে বিকেল বেলা। তো তার লাশ আমার সামনে দিয়ে নিয়ে গিয়েছিল। তো রাতের বেলা আমি সেই চাষিদের বাসায় শুভ বলে ঠিক করি আমার কাজিন সবাই মিলে। আমার কাজিনটা শুয়ে পড়ে রাতের তিনটার দিকে, যেহেতু আমার ঘুম আসছিল না, আমি কফি রেডি করে বারান্দায় যেয়ে বসি। তা আমি হঠাৎ দেখতে পারি যে আমার সে মানে ফুপি নিচে দাঁড়িয়ে আছে। তো দিনটা ছিল মানে রাতে চাঁদের আলো বোঝা যাচ্ছিল সবকিছু একেবারে আশেপাশের জায়গা। আমি দেখলাম সে হঠাৎ আমার দিকে তাকিয়ে মানে এক নজর আমার দিকে তাকিয়ে আছে, তো তাকিয়ে আছে। তো আমি সেই বিষয়টা মাইন্ড করলাম না। আমি বলে রাখছি বিষয়টা, হ্যাঁ আমি কমপ্লিকেটেড করে ফেলছি, বাট বুঝাই যে আমার সত্যি বিকালবেলা আত্মহত্যা করে মারা গেছে। আমি যা দেখেছি সেটা হচ্ছে সেই দিন রাতের কথা। তো আমার ওই টাইমে খেয়াল ছিল না যে আমার সত্যি মারা গেছে। তো আমি দেখি যে সে রাতে সেখানে দাঁড়িয়ে আছে এবং তার চুল যেটা সেটা হাওয়ায় হচ্ছে। তো সে পরনে ছিল মানে মৃত্যুর সময় যেটা পরনে ছিল আমি সেই রূপে তাকে দেখেছিলাম। সে পরনে ছিল হচ্ছে কালো কালারের পায়জামা আর সবুজ কালারের কামিজ এবং ওড়না। আর আমি তাকে সেই রূপে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখি। তো রাতের বেলা আমার আর খেয়ালে আসেনি যে সে মানে মারা গিয়েছিলেন। তো আমি যখন সকালে ঘুম থেকে উঠি তখন বাসার নিচে নেমে তো সেই স্তব্ধ পরিবেশ দেখে আমি বুঝতে পারি মানে আমার মনে পড়ে যে হ্যাঁ সে তো মারা গিয়েছে। তো আমি কালকে রাতে কাকে দেখলাম, এটা দেখার পর আমি হঠাৎ সেন্সলেস হয়ে যাই। দেন সেন্সলেস হওয়ার পর আমার আম্মু মানে কানিসিটা দিয়ে আমার হুশ আসে, কানিসিটা দিয়ে আমার হুশ আসে। তো আমি হচ্ছে ওই টাইমটা প্রচুর ভয় পেয়ে যাই। এবং আর এত বছর ধরে আমার সাথে যা হচ্ছিল এটার কিন্তু একটা আন্দাজ আমার ফ্যামিলি মানে পাইনি জানত না। তো আমি আসি ঢাকায়, ঢাকা আসার পর আমি হঠাৎ শুনতে পারি যে আমার ফুপি অনেক অসুস্থ। এটা হচ্ছে আমার আপন ফুপি, আর যিনি মারা গিয়েছিলেন তিনি হচ্ছে আমার দুসম্পর্কের ফুপি ছিলেন। আমার ফুপি অসুস্থ, তো তাকে ঢাকায় নিয়ে আসা হয় এবং সে ডক্টর দেখায়। বাট তার কোন রোগই ধরা পড়ছিল না, আর সে লাইক তার কোন রোগ নেই বাট তার সে খেতে পারছে না এরকম। তো যখন বিজ্ঞানদের কাজ না হলো তো আমরা ঠিক করি তাকে এক ফকিরের কাছে নিয়ে যাব। তো সেই যে বলে সেই কাজ তাকে এক ফকিরের কাছে নিয়ে যাওয়া হয়। তো সেই ফকির আমাদের বাসে আসেন, আসার পর তাকে দেখেন, দেখে বলেন যে তার উপর একটা ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। হ্যাঁ সিরিয়াসলি, হ্যাঁ ব্ল্যাক ম্যাজিক তার উপর করা হয়েছিল। তো আমার আব্বুর আবার ব্ল্যাক ম্যাজিক বলেন এই শব্দের উপর একটু ভরসা কম ছিল, ছিল না এমন না, যেহেতু আমার আব্বুর উপরও ও আমার আব্বুর উপরও করা হয়েছিল, তো ভরসা ছিল বাট অতটা না। তো ফকির আন্টি বলে কি যে আপনি এই একটা মাটির লাইক দইয়ের সাথে দেয় না ওরকম মাটির একটা বাটি, সে বাটির মধ্যে হচ্ছে পুরা ওই গরুকে খেতে দেয় ঘাস, এসব কি যেন ভরে। তো আব্বু নিজের হাতে ভরেছিল, ভরার পর সেটা আমাদের এক ফাঁকা রুমে রাখা হয়। আর যখন নাকি রিচার্জ চলতেছিল লাইক একটা কারেন্টের তার আর একটা কারেন্টের তারের সাথে লাগলে যেমন একটা আওয়াজ হয় তেমন একটা আওয়াজ হচ্ছিল। তো যেহেতু আমি আগের থেকে প্যারানর্মাল অ্যাক্টিভিটিস গুলো অনুভব করতে পারতাম, আমি সেম জিনিস অনুভব করছিলাম, মানে আমি একাই শুনছিলাম আর বাসায় কেউ শুনতে পারছিলাম না। তো যখন হচ্ছে সেই মাটির হাড়িটা আনা হয়, আমরা দেখি তার মতো একটা পুতুল, এবং সে পুতুলের গলায় হচ্ছে দড়ি লাগানো। তো সেই আন্টি বলে কি যে আপনাকে এইভাবে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে পুতুলটার মাধ্যমে, যাতে আপনি মানে সেই পুতুলটা আবার একটি গাছের মধ্যে ছোড়া হয়েছিল, তো গাছের পাতা যখন নড়বে সেই পুতুলটা তার গলায় মানে ফাঁসি লাগবে এরকম, তো সেই সময় আপনারও গলায় ফাঁসি লাগবে, আপনিও খেতে পারবেন। তো ফুপু এখানে রিপিল করে যে হ্যাঁ তার গলায় এরকম যন্ত্রণা হতো, বাট সে মনে করতেছে যে এটা তার কোনো মানে মেডিকেল প্রবলেম, মানে ফিজিক্যাল প্রবলেম এরকম সে মনে করত। তো সে আমাদের সাথে সে বিষয়টা আবার খেয়াল করে। তো সেই আন্টি বলে মানে সে ফকির আন্টি আমাদের ঘরের চারপাশে হচ্ছে তাবিজ ট্যাবিজ লাগিয়ে দেয়, এরপর তো আমার সাথেও প্যারানর্মাল অ্যাক্টিভিটিস যেটা ছিল সেটা একদম কমে যায়, মানে নাই বললেই চলে। তো এরকম চলতে আসে 2022। তো 2022 লাস্টের দিক দিয়ে হঠাৎ করে আমি আবার সেই ড্রিমস দেখা শুরু করি, যেমন আমি শুয়ে আছি, কেউ আমার হাতের রক কেটে দিয়েছে, আর আমার লাস্ট ফ্যানের সাথে ঝুলছে এরকম। ট্যাবলেট ড্রিমস দেখা আমার স্টার্ট হয় নিজের মৃত্যু দেখতে, মায়ের মৃত্যু আরো খারাপ ড্রিমস ছিল। তো এসব আমি লাইক অনুভব করতে পারতাম যে মানে আমার গলায় ফাঁসিটা যে স্বপ্নটা দেখেছিলাম, তারপরে ভিত্তি করছে আমি আমার গলের প্রচুর ব্যথা অনুভব করি, গলা বলে আর বলে। তো এরকম করে আমি অনুভব করতে পারতাম। তো আমার সাথে প্যারানর্মাল অ্যাক্টিভিটি শুরু হয়েছে লাইক হঠাৎ করে মনে হতো কেউ ডানা ছাপটাচ্ছে, হঠাৎ করে মনে হতো কেউ আমার কানে শুনে সৃষ্টি শেখি সে যেন একটা আর্মি লাইক কিছু কথা বলছে। তো আমরা আবার সেই ফকির আন্টির কাছে যাই, তো তিনি আমাকে দেখে বলেন আমার উপর নাকি ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। তো বিষয়টা আমার কাছে পুরাই অদ্ভুত, কারণ কে করবে? তো সেই ফকির আন্টি বলে যে আমার নাকি কেউ আপন জন করছে ব্ল্যাক ম্যাজিক, যার সাথে আমি ব্লাড রিলেটেড, বাট আমার মানে সেই সময় একদম মনে হচ্ছিল না, বিকজ আমি আমার দুই ফ্যামিলি বলে দাদি বাড়ি নানু বাড়ি দুই ফ্যামিলির কাছে অনেক ফেভারিট একজন মানে বাচ্চা, অনেক ফেভারিট আমি তাদের। তো তারা কেন করবে? আর ব্লাড রিলেটেড বলতে তো এই দুই ফ্যামিলির এক ফ্যামিলি হবে এরকম। তো সেই আন্টির কাছে যাই, তো সেই আন্টি হয় কি আমার নামের উপর মানে এক ধরনের আটার দলা এইভাবে খুঁজতে থাকে। তো অনেকে বলবেন হয়তো বা এটা ভুলও হতে পারে, তিনি সেই আঠারো মিনিট আগে মিশিয়েছেন, বাট আসলে আটাটা আমার আম্মু নিজে তুলে নিয়ে গিয়েছিল এবং নিজের হাতে সেটা ছুঁয়ে সে আটার যে দলা সে দলা পাকিয়ে দেয়। তো পরে আন্টি হচ্ছে সেটা লাহাব আমাকে পড়তে বলে, আমি সেটা পড়ি এবং সে হচ্ছে আমার নাবিতে এরকম ফুসতে থাকে। তো যখন তিনি আটার দলাটা খুললেন আমাদের সামনে, তখন আমরা দেখি সেটার মধ্যে ছিল অনেকগুলো মানুষের চুল, নখ, প্লাস সরিষা এবং ছিল শুকুর তার মাংস। তো আমি তো নিজের চোখে দেখে বিশ্বাসই করতে পারছিলাম না ফার্স্ট টাইম, লাইক এমন হতে পারে আমার বিশ্বাসই হচ্ছিল না। তো এরকমটা যায়, আমার হেলথ কন্ডিশন ধীরে ধীরে খারাপ হয়, আমি লাইক ডিপ্রেশনে পড়ে যাচ্ছিলাম যে আমার ভয় লাগতেছিল আমি কবে মারা যাই, আমার মনে হচ্ছে আমি আত্মহত্যা করি। বাট ফান ফ্যাক্ট আমার লাইফে কোন ওরকম মানে ছিল না, আমার কোনো ফ্যামিলির প্রবলেম ছিল না, আমার তেমন ফ্রেন্ডসদের প্রবলেম ছিল না, পড়ালেখাও আলহামদুলিল্লাহ মানে সবকিছু কোনো মানে আমার সুসাইড করার মতো কোনো রিজন ছিল না। বাট তাও আমার সুসাইড করতে ইচ্ছা করতেছিল, আমার ইভেন আমি সুসাইড পারফর্ম করারও ট্রাই করি, যাই না কেন মানে কোনো রিজন নেই তাও। তো এমন করে চলে আমি সেকেন্ড টাইম যাই, তো আমি মানে সুস্থ হওয়ার কোনো নামই মানে কোন একটা চাল আমি যে দেখতেছি তাও না। তো তিনি হচ্ছে বলেন ঠিক আছে, তো আমি লাস্ট টাইম ট্রাই করি, তো তিনি আমাকে এক গ্লাস পানি খেতে দেন, আমি খাই বলে পুরাটা খেয়ে না একটু রেখে ছিল, তো আমি রাখলাম পানি অল্প একটু খেয়ে রাখলাম ভালো। তো তিনি হচ্ছে আমাকে সেটা লাহাব করতে পারে আমি পড়লাম, তো তিনি হঠাৎ করে আমার হাতে আমার আমার খাওয়া পানি ঢালতে থাকে, তো বিশ্বাস করবেন না সেই পানিটা পুরো হোয়াইট, মানে আমার হাতের থেকে যখন গড়িয়ে পানিটা বাটিটা পড়তেছিল তখন পুরো হোয়াইট হয়ে যায়। তো আমি দেখে লাইক কি হলো মানে পুরাই অবিশ্বাস হচ্ছে। তো সে পানিটা হচ্ছে নর্মাল আরেকটা বাটিতে ঢাললো, ওইটা আমার পানিটা পানি কালারের ছিল, বাট যখন আমার হাত থেকে গড়া পড়তেছিল তখন ওইটা সাদা কালার, মানে পুরা সাদা কালারের চেঞ্জ হয়ে যাচ্ছিল। তো বিষয়গুলো আমার কাছে পুরাই ভয়ের, আমি আমি কিভাবে যে এক্সপ্লেন করি সেই টাইমটা যে ছিল সেই বলতে পারবো। তো তিনি আরেকটা করেন, সেটা হচ্ছে ডিম দিয়ে আমার নাভিতে ধরে রাখেন, তো সেই ডিমটা আমার আম্মু কিনে নিয়ে গিয়েছিল নিজের থেকে, তো সেটা হচ্ছে আমার নাভিতে ধরেন এবং ইনশাআল্লাহ করতে বলেন। আমি পড়া স্টার্ট করি, তো সেই ডিমটা যখন তিনি বের করেন বের করে সেই ডিমটা ফাটান, আর আমি দেখি সেটা থেকে অনেকগুলো ছাড়ুন কাঠি, আর ডিমটা পুরো সেদ্ধ হয়ে গেছে। কিভাবে এটা পসিবল বলে, নিজের থেকে আনা ডিম দিয়ে আমি আসি তো সেদ্ধ, সত্যি অবিশ্বাস আছে। তো এরকম করে করে তিনি হচ্ছে সব ঠিক করেন, আর দেন আমি আগেই বলেছি আমাদের ফ্যামিলির একটা জিন আছে যে আমাদের হচ্ছে প্রোটেক্ট করে, তো সেই জিনটা আমার আম্মুকে আমার উপর যে ব্ল্যাক ম্যাজিক করেছে তার নাম বলে, তো মানে বলার মতো না, আমি নিজের জন্য নিজে পুরো অবাক, কিভাবে পসিবল মানুষটা কিভাবে করতে পারে। তো এরপর থেকে আলহামদুলিল্লাহ আমি সুস্থ, আমার আর কোনো প্রবলেম হয়নি, আর এখন আমি সম্পূর্ণ একটা নর্মাল লাইফ করতেছি। তো গল্পটা আসলে অনেক সাধারণ মনে হলেও আমার কাছে এটা সত্যি অনেক 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 ভয় ছিল, যে মুহূর্তগুলো আমি কাটিয়েছি সেই মুহূর্তগুলো আমি জানি এটা আমার লাইফের একটা পার্ট হয়ে মানে সারা জীবন থাকবে, কখনো ভোলার মতো। তো এইটুকি, যদি আমাকে নেক্সট টাইম সুযোগ দেওয়া হয় তাহলে আমার কাছে আরো অনেক স্টোরি আছে, আমি অবশ্যই শোনাতে পারছি। তো সকলকে বিদায়, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আর হ্যাঁ অবশ্যই ভালো দলে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।
মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই, তুই তুই চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও।
সবটাই কি ইলুশন নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায়?
লিসেনার্স এবং শ্রদ্ধেয় রাসেল ভাই, আসসালামু আলাইকুম। রাসেল ভাইকে আমি জিজ্ঞেস করলাম না তিনি ভালো আছেন কিনা, কারণ সবার মতো আমিও জানি রাসেল ভাই সবসময় ভালোর দলেই থাকেন, আর আমরাও রাসেল ভাইয়ের সাথে আছি সবাই ভালোর দলেই। তো আজকে যে ঘটনাটি আমি শেয়ার করব সেটি আমার একজন শিক্ষকের কাছ থেকে সংগ্রহ করা বলতে, তিনি আমার কাছে স্টোরিটা 5 বছরের মতো হবে শেয়ার করেছিলেন। তো এই স্টোরিটা আজকে আমি শেয়ার করব। আর আমি বর্তমানে হায়ার এডুকেশনের জন্য ইউএসএ তে অবস্থান করার কারণে ঘটনাটি স্টুডিওতে এসে শেয়ার করা পসিবল না, সেই কারণে আমি লিখে পাঠানোর ট্রাই করছিলাম, কিন্তু আমার এই সময়টা আর কি হয়ে উঠতেছিল না, তাই ভাবলাম যে ভয়েস মেসেজ করেই পাঠিয়ে দিই, যদিও লিসেনাররা তেমন ইন্টারেস্ট দেখান না ভয়েস মেসেজের উপর, আমি নিজেও দেখাই না, তবু দিলাম আর কি কেয়ার করার। তো ঘটনাটি 1965 বা 60-এর দশকের দিকের কথা। আমার যে শিক্ষক, ওনার বাবা ঢাকাতে জমি সংক্রান্ত যে রেজিস্টার থাকেন এমন টাইপের একজন কর্মকর্তা ছিলেন আর কি। তো তিনি বিভিন্ন ব্যবসায়ী বা মানুষদের জমি সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করতেন। তো তার একজন ক্লায়েন্ট ছিল যিনি চিটাগাং থেকে বিলং করতেন। তো তিনি অনেক সম্ভ্রান্ত একজন মানুষ ছিলেন, তো তিনি প্রায় আসা যাওয়া করতেন, আর ওনার সাথে মেবি কোন একটি প্রবলেম নিয়ে ওনার একটা অনগোয়িং প্রসেস চলছিল, সেই কারণে দেখা যেত যে সপ্তাহে একদিন বা 4-5 দিনে একদিন ওনার আসা যাওয়া চলতই। তখন মেবি কিসির যোগ ছিল, তো তিনি আসতেন আর কি। তখন হঠাৎ করে উনি আর আসেন না, তো উনি তো চিন্তিত হয়ে গেলেন। তো তিনি প্রথমেই তা দেখলেন এভাবে, তো হঠাৎ করে একদিন তিনি আসলেন। তো তিনি তাকে জিজ্ঞেস করলেন যে এমন এমন, আমরা তো অনেক ঝামেলা হয়ে গেছে, আপনার কোনো খোঁজ নাই, খবর নাই, তো কি হয়েছে? তখন উনি বললেন যে আসলে আমার তো আমার ছেলের বিয়ে ছিল, যেহেতু বড় ছেলের বিয়ে, উনি একজন সম্ভ্রান্ত মানুষ, হিলট্রেক এরিয়ার দিকে আর কি ওনার বাড়ি, তো অনেক বিশাল জায়গা নিয়ে ওনার বাগান বাড়ি টাইপের, আশেপাশে জঙ্গল টঙ্গলের ভিতর, তো অনেক বড় আয়োজন চলছিল। তখন কি হয়েছে, কয়েকটি কুকুর এসে খুব ডিস্টার্ব করতেছিল আর কি বিয়ে বাড়িতে, হঠাৎ করে, মানে পাহাড়ি এলাকায় হঠাৎ করে, ওনা আলাদা বাড়ি টাইপের ছিল, তো বাংলো বাড়ি টাইপের, তো কুকুর সেভাবে এমন তো না যে এলাকা বা এমন কিছু, একদল কুকুর টাইপের আইসাস খুব ডিস্টার্ব করতেছিল খাওয়া দাওয়া বা এমন টাইপের কোন বিষয়ে। তখন উনার বড় ছেলে আর কি একটু থাকে না, মানে একটু রাগ বেশি বা মেজাজ একটু গরম এমন টাইপের ছিল আর কি, তখন সে যার বিয়ে আর কি, সে একটি লাঠি নিয়ে কুকুরগুলোকে তাড়া করে, একটি কুকুরকে সে মাথার মধ্যে আঘাত করে আর কি, তো কুকুরটার মাথা দিয়ে রক্ত পড়তে থাকে এবং কুকুরগুলো দৌড়িয়ে ধরেন যে জঙ্গল দিয়ে চলে যায় আর কি। তো তার কিছুক্ষণ পরে ছেলে, ভালো ছেলে, সবকিছু সুস্থ সবল, তার বিয়ের অনুষ্ঠান চলতেছে, বিয়ের অনুষ্ঠান না আর কি, ধরো বিয়ের অনুষ্ঠানের আগে সকাল সকাল একটা প্রস্তুতি টাইপের না এমন আর কি, গায়ে হলুদ হয়ে গেছে, তো বিয়ে করতে যাবে তার আগ মুহূর্তে এমন একেবারে কোমায় চলে যায় না মানুষ এমন হয়ে গেছে আর কি। তো তখন তো তিনিও বাহিরে ছিলেন, যে আমার সারে আব্বুর যে ক্লায়েন্ট, তো উনি আসলেন, এসে সবার কাছে এই ঘটনাটা শুনলেন। তো তিনি পুরো ঘটনা শোনার পর অন্য একটা কিছুর অস্তিত্ব উনি মনে হয় টের পেয়েছিলেন। তো উনি কি করলেন, যে তাড়াতাড়ি আপনার এই যে কুকুরের যে রক্ত পড়েছিল, এই রক্ত গুলাকে ফোটা ফোটা রক্ত পড়েছে তার ক্ষতস্থান থেকে, সেই রক্ত গুলাকে ফলো করতে করতে জঙ্গলের ভিতর একা একাই গেলেন। তার সাথে কয়েকজন আসতে চাইছিল, কিন্তু তিনি কাউকে নেননি, তিনি একাই গেলেন। তো এভাবে তিনি হিলট্রেক এরিয়া হলেও, জঙ্গল হলেও, যেহেতু তার নেটিভ এলাকা, তিনি তো জানেন মানে কোন এরিয়াটায় কি থাকতে পারে বা এরিয়া সম্পর্কে তার একটি মোটামুটি ভালো ধারণা আছে। তো তবু তিনি হঠাৎ করে কোথায় যেন হারিয়ে যাওয়া টাইপের, মানে অন্য একটি মানে চলে গেলেন আর কি। তখন উনি দেখলেন যে জঙ্গলের পর হঠাৎ করে একটি গ্রাম, গ্রাম টাইপ না তো, আর একটি বাজারের মতো, আর বাজারটি ওনার কাছে পুরনো মনে হইতেছে, যেটি তো টাইম পিরিয়ডের যেমন চেঞ্জ হয়ে গেছে। ধরেন যে আমরা যদি হঠাৎ করে 1960s এর টাইমে চলে যাই, আমাদের যেমন ফিল হবে, ওনারও মনে হইতেছিল যে যুগ যেমন পিছিয়ে গেছে। মানে তো বাজারে কেউ নাই, শুধু একটি বট গাছ, এর নিচে একটি মুচি বসে বসে আর কি ওনার জুতা সেলাইতেছিল আর কি। তো উনি ওনার কাছে গেলেন, মুচিকে সব ঘটনা বললেন। যে তখন মুচি কোনো কথা বলল না, যে উনি ওনাকে একটি কাঁঠাল পাতা দিয়ে বলল যে ওই দিকে যাইতে। তো উনি তো কিছু বুঝলেন না, উনি তো তিনি মুচির সাথে আর কথা না বলে পাতাটি নিয়ে আর কি যে উনি চলে গেলেন। তো বাজারটা ক্রস করার পর তো উনি আস্তে আস্তে যখন এগোচ্ছিলেন, তখন একটা বিশাল সুন্দর ডেকোরেটেড মসজিদ দেখতে পেলেন আর কি। তো দেখলেন যে মসজিদের বাইরে ধরেন যে পাহারাদার টাইপের মেবি ছিল একজন। উনার কাছে উনি যখন ঢুকতে নিছেন, তো নর্মালি হাত বাড়াইল, তখন তিনি নিজে থেকে বুঝতে পারছেন যে কাঁঠাল পাতা দেওয়ার সাথে সাথে তার পথ ছেড়ে গেলেন, তিনি ঢুকলেন মসজিদে। তো তখন ঢুকে দেখলেন যে ভিতরে, বাহিরে থেকে মসজিদে কেউ নেই, কিন্তু ভিতরে কানায় কানায় পূর্ণ মসজিদ। আর সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে ভিতরে যে মানুষগুলো ছিল বা যে মুসল্লিগুলো যারা নামাজ পড়তে এসেছিলেন, তারা সবাই খুব হ্যান্ডসাম টাইপের ছিল আর কি। সবার মধ্যে একটি সৌন্দর্যের ফুটে উঠছিল চেহারা কাপড় চোপড়ের ধরনে, আর অনেকটা আমরা অ্যারাবিয়ান ওয়ার্ল্ডকে যখন দেখানো হয়, মানে ধরেন যে এই আলাদিনের সিনেমাতেই বলেন, যে এখানেই বলেন যে আছে না জোব্বা আলখাল্লা টাইপের, পরে মাথার মধ্যে পাগড়ি থাকে, সবার দাড়ি আছে, এমন টাইপের পোশাক আশাক ছিল আর কি। তো তখন উনি দেখলেন নামাজ, সবাই জোহরের টাইম মেবি ছিল, সবাই নামাজের প্রস্তুতি নিচ্ছে। উনি কি করলেন, উনি তো সবাই উনিও দাঁড়িয়ে নামাজ আদায় করলেন সবাই একসাথে। তখন যে দেখলেন যে সবাই এক জায়গায় জড়ো হলো, বসলো আর কি, দেখা যায় না মসজিদে বসে আলোচনা করে মুসল্লিরা এমন টাইপের হচ্ছে, আর একজন মানুষ ওই নিয়ে বক্তৃতা দিচ্ছেন আর কি বা স্পিচ দিচ্ছেন। তো উনি বুঝতে পারলেন যে উনি মেবি লিডার হবেন ওনাদের বা কিছু, তো উনি গিয়ে বসলেন। আর উনি তো এত কিছু জানেন না, ওনাদের কথাবার্তা হচ্ছিল সম্পূর্ণ অন্য একটি ভাষায়, এ ভাষাটি তো আর উনি জানেন না, তো উনি কিছু বুঝতেছিলেন না, শুধু বসেছিলেন। অনেকক্ষণ বসে থাকার পর যখন ওনার বক্তব্য শেষ হল তখন তিনি ইশারায় তাকে ডাকলেন। তো তিনি গেলেন, গিয়ে বলল, তখন উনি আবার বাংলাতে জিজ্ঞেস করলেন যে কি আপনার সমস্যা কি। তো উনি বললেন যে মনে মন যে আমার ছেলের তো হঠাৎ করে বিয়ে হচ্ছিল, তো এরকম হলো, তো আমার ছেলে তো এখন অজ্ঞান হয়ে গেছে, মানে আমার ছেলের বিয়ে একটু পর, তো আমি খুব বিপদে পড়ে গেছি। তারপর উনি আর কোনো কথা বললেন না, উনি মুসল্লি থেকে একজনকে ইশারা দিয়ে ডাক দিলেন যে তুমি এদিকে আসো বা এমন টাইপের কিছু। তো তিনি আসার পর ওই লোকটাকে বলল দেখাও বা শো। তখন যে মাথা থেকে পাগড়িটা খুললো, দেখা গেল যে তার মাথা মাস বরাবর একেবারে ফাঁক হয়ে গেছে, অনেক বড় একটি জখম। ওই লোকটা বলল যে আমরা মনে মন আমরা তো জিন সম্প্রদায়ের লোকজন, আমি ওদের লিডার বা এমন কিছু। তো এমন তারা কয়েকজন আমরা ভালো জিন বা এমন কিছু, যে আমরা ওই দিক দিয়ে আমরা কয়েকজন যে খাবার খাওয়ার জন্যই হোক বা যে কারণে হোক আমরা গেছিলাম। তো তখন যে আপনার ছেলে এই ওকে প্রহার করলো, সেই কারণে তার উপর একটি ইয়া হয়ে গেছে আর কি। তো তখন উনি অনেক অনুনয় বিনয় করলেন, মাফ চাইলেন। তো তারপর অনেক কিছু অনেক আর্গুমেন্ট হওয়ার পর তারা মেবি মাফ করার জন্য রাজি হইল এবং তাকে একটি পানি টাইপের কিছু দিল, একটি মানে এমন টাইপের বোতল উনি দেখেন না আর কি, যে কাঁচের মধ্যে আবার কর্ক দিয়ে লাগায় না, এমন টাইপের অনেক সুন্দর একটি বোতল দেখলেন। পানি গুলো আমার ছেলে শাশুড়ি ছিটায় দিবা, তাই ঠিক হয়ে যাবে। তখন উনি আসলেন, আবার ফিরত আসলেন ওই বাজারে আসলেন, আবার এই মুচিকার দেখলেন না তিনি। তো তিনি আর পাত্তা দেন, তিনি তখন অনেক হারিতে ছিলেন তার ছেলের। তো উনি তাড়াতাড়ি আসলেন, বাড়িতে ফিরে আসলেন যে পথ দিয়ে গেছিলেন ওই পথেই, যে তার ছেলেকে পানি ছিটায় দেওয়ার পর ছেলে ভালো হইল, মানে তিনি আবার সাথে সাথে বের হয়ে চলে গেছেন, কই গেছেন কেউ জানে না। তো তাকে 3 মাস পর খুঁজে পাওয়া যায় জঙ্গলে পাগল অবস্থায়। মানে তার সাথে কি হয়েছিল উনি নিজেও জানেন না, কিচ্ছু জানেন না, মানে 3 মাস একটা মানুষের কোন প্রকার খোঁজ নাই। 3 মাস পর হঠাৎ একজন যে পাহাড়িরা আছে না জঙ্গলে যে জমি চাষ করে বা এমন কিছু, তারা ধরেন যে তাকে খুঁজে পায় আর কি জঙ্গলের মধ্যে পড়ে থাকতে। তিনি যেহেতু একজন সম্ভ্রান্ত লোক ছিলেন, তো তাকে সবাই চিনত, তো তারাই তাকে বাড়িতে নিয়ে আসে। তারপর তার অনেক ট্রিটমেন্ট হয়, মেডিকেল ট্রিটমেন্টও হয়, মেন্টাল ট্রিটমেন্টও হয়, আবার যে ট্রেডিশনাল কবিরাজি চিকিৎসা বা হুজুরের মাধ্যমে যেগুলো করার পর তিনি আস্তে আস্তে সুস্থ হন। তো রাসেল ভাই, এটা ছিল ঘটনা, আর যেহেতু এটা আমার ফার্স্ট টাইম স্টোরি, অ্যাকসেপ্টেড হবে কিনা আমি জানি না, তো ভাবলাম যে স্টোরিটা যেহেতু আমার কাছে মানে স্যার আমাকে যেভাবে বলেছিলেন ঠিক সেভাবে ফুটিয়ে তুলতে পারিনি, কিন্তু আর অনেকদিন আগের কথা, অনেকদিন হয়ে গেছে, অনেক কিছু ভুলেও যাইতে পারি বা অনেক ধাঁধাও লাগতে পারে, তো ভুল ত্রুটিগুলো ক্ষমার নজরে দেখবেন। আর ঘটনা যদি ব্রডকাস্ট হয় আমাকে অবশ্যই জানাবেন। আর বেস্ট অফ লাক রাসেল ভাই, আসসালামু আলাইকুম।
ওয়েলকাম ব্যাক, আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, 214তম এপিসোডের এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করছি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, ভালো না লাগলেও আমাদেরকে জানাবেন। আমরা আজকের মতো বিদায় নেব, কিন্তু ফিরে আসব আগামী শুক্রবারে আবারও। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.কম এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।